exclusively on FusionBD.com.
Good FM. The night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. Шумчен шап шумай видео перед фермами. Это шап шумай, шап шумай, шап шумай, шап шумай, шап шумай, шап шумай, কিছুক্ষণের মধ্যে আমরা দুটো সুন্দর শুরু করলাম তখন ঘুরতে এগারো কারণ সাত এবং কিছুক্ষণের মধ্যেই ব্রাজিল খেলাটা শুরু হয়ে যাবে যারা দুটো শুরু করবে এবং আমাদের আজকে অতিথি আছেন দুজন তাদের ঘটনা শুনবো আমাদের কাছে কিছু ইমেল আছে সেই ইমেলগুলো পড়বো কিছু অডিও ক্লিপ আছে সেই অডিও ক্লিপগুলো শোনাবো আপনাদেরকে এবং তারপরে যদি কিছু সময় বেঁচে যায় তাহলে আমরা পূর্ণ কোনো ঘটনা আপনাদেরকে শোনাবো তো শুরুতে জানি যে কিভাবে আমাদেরকে ইমেল করবেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভোটাসমেটার which is BHWTFM at the rate RADIOA4K.FM. আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই যারা দেশের বাইরে আছেন তারা অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা জানাতে পারেন আপনার ঘটনা আমাদের কাছে এবং সেই সাথে আমাদের দুটো পেজ রয়েছে যে দুটো পেজে একটি হচ্ছে www.facebook.com/russell.putasam and www.facebook.com/putasam.russell এখনো পর্যন্ত অনেকেই আমাদের সঙ্গে আছেন এবং তারা এখানে কমেন্ট করছেন এবং সেই কমেন্টগুলো আমি ইনশাল্লাহ একে একে পড়ার চেষ্টা করব তবে শুরুতেই আজকে যে ঘটনাটিকে শুরু করতে চাই সেই ঘটনাটি হচ্ছে আমাদেরকে ইমেইল সেই ইমেইলটা পড়ছি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই আমি জানি আপনি ভালো আছেন আমি ভালো নেই আর ভালো থাকার কথাও না পুরো ঘটনা পড়লে বুঝবেন আমি কেমন অবস্থায় আছি আমি আমার নাম প্রকাশে আগ্রহী নই তারপরে ব্র্যাকেটে তিনি তার নামটা লিখেছেন আমার সাথে এমন ঘটনা ঘটে চলেছে যার জন্য আর কাল দিয়ে আমি আটবার আত্মহত্যার চেষ্টা করেছি জানি না কবে মারা যাব হয়তো যে কোনোদিন নিজের জীবনে হয়তো শেষ ঘটনা এটা উঠতে পারে পড়ে শোনাবেন আমি নিজের সাথে ঘটে যাওয়ার ঘটনা শেয়ার করছি ঘটনা শুরুতে আগে বলবো যে আপনি এই চিন্তাটা মাথা থেকে বাদ দেবেন এবং জীবন অনেক মূল্যবান সব কিছুর চাইতে জীবন মূল্যবান এবং বেঁচে থাকাটা সবচেয়ে বেশি জরুরি এর চাইতে বেশি জরুরি কোনো কিছু নেই এবং আপনার বন্ধু বান্ধবদেরকে আপনি একটু সময় দিন এবং তাদের কাছ থেকে তাদের পরামর্শ নিন পরিবারের লোকজনদের অবস্থাটা বুঝুন এবং আপনি অবশ্যই এই পৃথিবীতে এসেছেন কোনো একটা নির্দিষ্ট একটা উপলক্ষকে কেন্দ্র করে সেই উপলক্ষটা কখনো আপনি এগিয়ে যেতে পারেন না আপনার যে দায়িত্ব বোধ রয়েছে আপনার যে পৃথিবীর প্রতি আপনার যে কিছু করার রয়েছে সেটা আপনি ডেফিনেটলি আমার মনে হয় যে সেই দায়িত্বটা পালন করবেন সময়টা ছিল ঘটনায় যাচ্ছি সময়টা ছিল 2018 সালের মার্চ মাসের 7 তারিখ সেদিন রাতে আমার সবচাইতে প্রিয় আর ভালোবাসার মানুষটি আমাকে ছেড়ে চলে যায় আমি অনেক ডিপ্রেশনে থাকতাম আমার রাতে ঘুম হতো না আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম কষ্টের গান শুনতাম এভাবে এক সপ্তাহ কেটে গেল এমনি এক রাতে আমি জানালার দিকে তাকিয়েছিলাম এমন সময় তিনটি আগুনের গোলা আমাদের বাড়ির অনেক পুরনো আম গাছে এসে পড়ল আমি আমার বাসার চারপাশে বনমা দিতে ভুলে গেছি আমার বাসার চারপাশে পুরনো আম গাছ আর চারিদিকে দেয়াল যাই হোক আমি আম গাছে তিনটা আগুনের গোলা দেখে মনের ভুল ভাবলাম আর বেশি রাত না করে ঘুমিয়ে পড়লাম এভাবে কেটে গেল কয়েকটা দিন তেমন কিছু আর চোখে পড়ল না কয়েকদিন পর আমি একইভাবে জানালা দিয়ে তাকিয়েছিলাম হয়তো সেই রাতেই আমার জীবনের অভিশাপের রাত সেই রাতে আমি আবার সেই তিনটা আগুনের গোলা দেখতে পাই এবং পুরনো আম গাছে এসে পড়তে দেখি ঘড়িতে তখন সময় রাত 2:15 আমি এবার একটু ভয় পেলাম এবং ভয় পাওয়া সত্ত্বেও আমি দেখতেছিলাম তারা কি করে আমি তাদের আকার বা আকৃতি কিছুই দেখতে পারলাম শুধু ছায়া দেখা গেল যা মানুষের মতো আম গাছে এসেই আগুন থেমে গেল আর দুটি আগুনের গোলা উড়ে গেল সেটা আমি দেখলাম আমার 5 মিনিটের মধ্যে ফিরে আসলো কিন্তু তারা সাদা কাপড়ে করে কিছু একটা নিয়ে আসলো সেই কাপড়ের আকারটা ছিল ছোট মনে হয় বাচ্চার লাশ সেই তিনটা জিনিস সেটা খেতে শুরু করলো এবং আমি ভয়ে শুধু তাকিয়ে দেখছিলাম। মুখে কথা বলার শক্তি হারিয়ে গেছে, আমার শরীর পুরো পিঠে পিঠ ঠান্ডায় জমে গেছে। তাদের মধ্যে একজন আমার দিকে তাকালো আর আমি যা দেখলাম তা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। মুখটা ছিল একটা কুকুরের মতো আর চোখ ছিল সাদা আর লালের মিশ্রণ। এটা দেখে আমি জানালার নিচে মাথা দিয়ে ভয়ে বসে পড়লাম। 10 মিনিট পর আমি সেই মাথা উঁচু করে জানালা দিয়ে বাইরে তাকাবো, সামনে সামনে যা দেখলাম আমি সেটা আজও মনে করলে ভয় আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি দেখলাম আমার মতো আমার সাইজের আমার চেহারার একটা মানুষ বা অবয়ব জানালার অপর পাশে দাঁড়িয়ে আছে, ঠিক আমার চোখ বরাবর আর বিকট জোরে হাসছে। তার চোখ আগুনের মতো লাল আর আমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। এটা দেখে আমি চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলি আর সেন্স আসে ডাক্তারের ইঞ্জেকশনের ব্যথায়। আব্বু আম্মু জানতে চাইলো কি হয়েছিল, আমি সব খুলে বলি কিন্তু তারা কেউ বিশ্বাস করলো না আমার প্রশ্ন। আমি তো 3টি আগুনের গোলা দেখেছিলাম, তবে একটা কেন আমার সাথে আমার সামনাসামনি দেখা করলো? উত্তরটা আমার জানা নেই, আমি জানার চেষ্টা করিনি। ঘটনাটা হয়তো এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হলে হয়তো আমার কষ্টও হতো না। ঘটনা ঘটার 2 দিন তেমন কোনো সমস্যা আমি ফেস করিনি। তৃতীয় দিন আমি রাত 1:30 পর আবার ঘুমোতে যাব। আমার পায়ের কাছে মানুষের আকৃতির ছায়া দেখতে পাই, সেই ছায়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর সেই লাল চোখটা দেখে আমি ভয়ে আব্বু আমাকে বাঁচাও বলে চিৎকার দিই। সাথে সাথে আব্বু আমার আব্বু এবং আম্মু আমার রুমে চলে আসে। আমি তাদের সব খুলে বলি কিন্তু তারা এবারও বিশ্বাস করল না, সবটাই আমার মনের ভুল তারা প্রমাণ করতে চাইছে। যাই হোক, সেদিন রাতে আমি আর কিছু দেখতে পেলাম না। পরের দিন রাতে আমি আবার 1:30 ঘুমোতে যাবো, ঠিক তখনই আমি আমার পাশে সেই মানুষের আকৃতির ছায়া দেখতে পাই। এবার ছায়াটা আমার গলা চেপে ধরলো এবং বুঝাতে পারবো না, অনেক শীতল ছিল সেই হাত, আমার গলাটা চেপে ধরেছে। আমার কানে কানে সে বলল, তোর এই পৃথিবীতে কোনো প্রয়োজন নেই, তুই আত্মহত্যা কর, আর তোর কণ্ঠস্বর তার কণ্ঠস্বর ছিল কর্কশ। এই বলেই আমার গলা ছাড়লো, আমার চোখের পলকেই ব্যানিশ হয়ে গেল। গলায় অনেক ব্যথা অনুভব করছিলাম, নিজের ইচ্ছার বিরুদ্ধে যেন আমাকে জোর করে কেউ ভাষাতে ঝুলাচ্ছে। আমার কাঁচানোর আওয়াজ পেয়ে আমার রুমে আব্বু এসে তাড়াতাড়ি দড়ি থেকে আমাকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয়। সকালে আমার কাছ থেকে সব ঘটনাগুলো শুনে একটা হুজুরের কাছে নিয়ে যায় আর সেই হুজুর বলেছে আমাকে খারাপ একটা জিন ভর করেছে, আমাকে মেরে ফেলাই নাকি তার উদ্দেশ্য। তারপর থেকে একটি তাবিজ দেন কিন্তু সে তাবিজে কাজ হয়নি। প্রত্যেক দিন রাতে খারাপ জিনটি আমায় নানাভাবে ভয় দেখায় আর আমি 8 বার আত্মহত্যার চেষ্টা করি। আর আমার গলা চেপে ধরে মাঝে মাঝে আমাকে খাট থেকে মেঝেতে ফেলে দেয়। এখন আমার সাথে আমার আব্বু আর আম্মু ঘুমায়, তারপরও আমি আত্মহত্যা করার চেষ্টা করি। আগের দিন রাতে আমি থাকা ইঞ্জেকশন পুশ করি কিন্তু বাঁচাবার মালিক আল্লাহ, তাই রগে না লেগে মাংসে থাকা ইঞ্জেকশনটা লাগে। এখন ভাবেন আমি কেমন আছি, আমাকে যদি আপনারা একটু সাহায্য করেন আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো হয়ে আবার ধূপের ফুলে যোগ দিতে পারি। জানি না আপনার আমার ঘটনা আপনার কেমন লেগেছে, কিন্তু আমার কাছে আমার জীবন আর মরণের ব্যাপার। আপনি আপনার জন্য অনেক দোয়া থাকলো এবং সবাই প্রার্থনা করবেন আশা করি তার জন্য, এবং আশা করব যে আপনি সব কিছু সব বিপদ কাটিয়ে উঠে সুস্থ জীবনে ফিরে আসবেন এবং আপনার সুস্থতা কামনা করছি। আর যারা আছেন যারা শুনছেন এই মুহূর্তে তাদেরও বলব যে আপনারাও তার জন্য প্রার্থনা করুন। চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা।
আমার নাম রেজওয়ান, আমি এয়ারপোর্ট থেকে এসেছি, এয়ারপোর্ট থেকে এসেছি। তো আমার ফার্স্ট যে আমার অফিসে নাম বলছি, আমার অফিসে আমি গত 3-3.5 বছর ধরে আমি অফিসে জব করছি এবং অফিসটা হচ্ছে গাজীপুরে। তো আমি আমার অফিসটা কম বেশি নাইট ডিউটি করতে হয় আর কি, নাইট ডিউটি অ্যাজ ওয়েল করতেছি। তো আমি যখন নাইট ডিউটি করি, আমার নাইট ডিউটি করার আগে থেকে অনেক বড় হয়ে যাচ্ছে নাইট ডিউটি করতো, বলতো শেয়ার করতো যে আমাদের অফিসে অনেক প্রবলেম হয় যে হয়তো বা তারা কেউ আমার কোনো বড় ব্যাগে দেখতে পাচ্ছে, বা তারা যখন করিডোরে যাচ্ছে তখন তারা দেখতে পাচ্ছে যে কোনো বড় ব্যাগ দাঁড়িয়ে আছে অন্যদিক ফিরে তাদের দিকে হাসছে। আমি আগে বিষয়টা তো স্বীকার করতাম। তো একদিন আমি আমার সাথে একজন কলিগ, নাম বলবো না, ওনার আমি দুজন অ্যাজ ইউজুয়াল নাইট ডিউটি করার জন্য অফিসে যাই, প্রিপারেশন নেই, তখন সবাই অফিস চলে যায়। তো আমরা নাইট ডিউটি কাজ শুরু করছি, তো একটু বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের অফিসে ডেকোরেশনের কাজ চলছিল আর কি। তো ডেকোরেশনের যেহেতু কাজ হচ্ছে, তো আরো কিছু লোকজন ছিল যারা কাজ করে এগুলো আপনার দেয়ালে কাজ করছে। তো আমি আমার ভাই দুজন বসে মানে বসে কাজ করছি একদম রিল্যাক্স। তো আনুমানিক দুইটা বাড়িতে হবে যে মনে হচ্ছে যে খুব জোরও না খুব আসতো না, বাট কি মানে এরকম একটা মানে মনে হচ্ছে কাউকে খুব জোরে জোর টানতেছে এবং সে ব্যথাটা সহ্য করতে পারতেছে না, যার ফলে সে মানে চিৎকারও করতে পারতেছে না, আবার মানে সেটাকে যে সে অফ রাখবে বা বন্ধ রাখবে পেইনটা সহ্য করবে সেটাও পারতেছে না। আমি আমার কলিগকে বলি যে ভাইয়া কিছু শুনতে পারতেছেন? তো উনি ফান করে বলে হ ভাই শুনতে পারতেছি, গাজীপুর রাত্রে বাজে আড়াইটা তিনটা, যদি পাখিও যদি আসতে চাও টু করে অনেক জোরে সাউন্ড শোনা যায়। তো বিষয়টা শুনে আমি নর্মালি ঠিক আছে ইগনোর। তো আধা ঘন্টা পর যে এখন সাউন্ডটা আরো জোরে হচ্ছে এবং এখন মনে হচ্ছে যে ঠিক আমরা যেখানে যে ডেস্কে দুজন বসে আছি ঠিক পেছনে অথবা সামনে বসে আছে এবং সাউন্ডটা সামনে থেকে হচ্ছে সাউন্ডটা। তো আমি এবার আবার ওই ভাইকে বলি যে ভাইয়া এবার কি শুনতে পাচ্ছেন? ভাই হ্যাঁ এবার আমি স্পষ্ট শুনতে পারতেছি। এবং যারা কাজ করতেছিল তারাও বলতেছিল যে বস স্যার একটা শব্দ শুনতেছেন? আমি বললাম আমি যদি বলি হ্যাঁ শুনতে পারছি বা আমি যদি প্যানিক হয়েছি আই হোক আমার মনে হচ্ছে তারাও ভয় পাবে, কারণ তারা অলরেডি কাজ বন্ধ করে আমাদের 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 জন্য টাকা আছে আমার না কোনো কাজ আপনার কন্টিনিউ কাজ করে। তো আমি আমার ভাইকে বললাম ভাই এত শুনতে, ভাই বলে যে হ্যাঁ শুনতে পারতেছি, যতক্ষণ পর্যন্ত ওনারা এখানে আছে আমরা এখানে থাকবো তারপর চলে যাবো ঠিক আছে। এরকম সাউন্ডটা হওয়ার আধা ঘন্টা পর আবার অফ, সব অফ। তো আমি আবার সব ভুলে গেছি, কাজের মধ্যে ঢুকে গেছি। তো ফোনে চারটা হবে, তো আমি আমাদের সাথে যে কলিগ বললাম যে হ্যাঁ চল একটু বাইন্দা যাই। তো আমরা বাইন্দায় গেলাম, বাইন্দা যাওয়ার পর আমাদের বাইন্দাটা মানে আমাদের অফিসটা হচ্ছে হিউজ অনেক বড় আর কি, যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি আপনি দেখেন মানুষ খুব ছোট মনে হবে, বিশাল বড় অফিস। তো আমি আমরা একদম বারান্দার এক একটা কিনারায় দাঁড়ায় আছি, তো দাঁড়ায় আছি হাতে আমরা দুজন গল্প করতেছি। আমার চোখ হঠাৎ করলো যে আমাদের বিল্ডিং এ না অফিসের পাশে তাল গাছ আছে, এটা দুই তাল বা তিন তাল সাইজ হবে স্পষ্ট দেখতে, সেখানে একটা বাচ্চা আপনার অ্যারাউন্ড বয়স হবে তিন থেকে চার বছর, তার মাথাটা নিচে পা দুটো করে হাত দিয়ে দাঁড়ায় আছে, মানে মনে হচ্ছে যে মানে উল্টা দিক হয়ে সে হাত ধরে হাত মানে পুরো হাত ছড়ে রাখছে যে মনে হচ্ছে ডাকতেছে এরকম কিছু একটা। আমি ফার্স্টে দেখছি, দেখে আমি ভাবছি যে আমার চোখের ভুল, আর আমার আমি হচ্ছে আবার মানে আমি তুলে আছি। তো সামথিং অনেক সময় হয় কি যে কোনো কিছুর প্রেজেন্ট আমার সবসময় আগে, আমি আমার ভাইকে বললাম ভাই আপনি দেখতে পাচ্ছেন? ভাই আপনি শুধু ওখানে দেখেনি তুমি ফিলই করেন। আমি বললাম যে ঠিক আছে আমি ইগনোর করে দিচ্ছি, আমি উনি কথা বলছি, বাট আমার চোখে বারবার রাস্তা আছে। আমি যদি ওকে বলবো ভাই চলেন ভিতরে চলেন, আমি যদি এখন ওনাকে বলি যেহেতু সে মানে আমরা আমরা দাঁড়ায় আছে, তো সেক্ষেত্রে উনি হয়তো রাগ করতে পারে, আমি বলতেছি না। কিছুক্ষণ পর উনি আমাকে বলতেছে যে রাজন ভাই চলেন ভিতরে, আপনি যেটা বলছেন আমি দেখ আমি দেখতেছি। এবং ওই মুহূর্তে আমরা দুজন যত দ্রুত সম্ভব ভিতরে আসছি। ভিতরে আসার পর সব থেকে মানে ভালো মানে সব থেকে যেটা বলে অবাক করার মতো, খুব জোরেও না খুব আসতেও না, বাট বিষয়টা হচ্ছে এরকম মনে হচ্ছে যে সে জানার পাশ থেকে ডাকতেছে আমাদের, আসো আমার কাছে আমাদের কাছে আসো এই এই ছোট বাচ্চাটা। হ্যাঁ এবং অনেকে বলে যে আপনার অনেক ভয়ানক শব্দ সাউন্ড ধাক্কা ধাক্কি, নট দিস কাইন্ড অফ আমাদের আবার ওই পাশে আবার আগের প্রতি কিছু লোক বসছে ওইখানে চলো। চলো দ্রুত সম্ভব পিসিতে অফ করে আমরা ওখানে গেছি, ওই রাতটা মতো ছিলাম। তারপর আলহামদুলিল্লাহ সকাল আসছে, বরং আমি এই বিষয়টা বড়দের বললাম, তারা যেটা শেয়ার করলো, এবং আমাদের অফিসে যারা পেন্ট্রি বয় আছে, যারা চা বা কাজ করলো করে, তারা শেয়ার করলো যে ভাই এই অফিসটা হওয়ার আগে এখানে একটা আম গাছ ছিল আর কি, এবং এখানে ওই একটা নিয়ে সুসাইড করে, এবং আমাদের সেকশনটা যেখানে আমরা যাত্রাবেলা যেখানে বসি সেই জায়গাটাতেই গাছটা ছিল, আপনার এই আপনার এই পিনটা। তারপর তো নাইটের চেষ্টা করছি অত কম করার, বাট যদিও নাইট করছি, দেখতাম যে জানালা যেটা দিয়ে আমরা সিতা টেনে আমরা পর্দাগুলো সরাই, অটোমেটিক পেন্ডুলামে নড়তেছে নড়তেছে, সেটা আমি ভিডিও করছি, সেটা আমি আমার বসকে দেখেছি, বসও বুঝতে পারছে। আমার সময় দেখেছি রাত্রে আড়াইটা তিনটা বাজে, এখন নাইট ডিউটি করতে হবে যেহেতু অফিসে জব করছি, তো দেখতাম যে অটোমেটিক চেয়ারটা পিছনে চলে আসে এবং ঘুরতেছে, মনে হচ্ছে কি স্পিডে চেয়ারটা ঘুরাচ্ছে, এবং এটা আমি ভিডিও করছি,
আপনি বলছিলেন যে আপনি অনেক কিছু ফিল করেন, আপনি অনেক কিছু ফিল করেন, এবং আজকে আসার পরেও আপনার এখানে আসতে গিয়ে অনেক কিছু ফিল হয়েছে, আমাকে একটু ছোট্ট করে বলবেন যে
আপনার। সেটা হচ্ছে আমি আপনাদের এখানে যখন পাঁচতলা পর্যন্ত আসছি, পাঁচতলা এজ এ গুড লাইটও ছিল, আমি একদম নর্মালি আস্তে আস্তে আসছি, বাট যখন আমি ছয় আর সাতটা যাই আপনার সিকিউরিটিটা হয়তো মানে সেটা খেয়াল করছি, আমাকে বলছেন আপনি সন্ধ্যা হন আসতে হন, কারণ আমি দুটো তালা, আমার মনে হয় যে আমি তিন চারটা লাফে আসছি, কারণ আমি যখন সিক্স ফ্লোরে আসছি আমার কাছে মনে হচ্ছে আমি যে আমি এখন আপনার দেখতে পারতেছেন, আমার প্রত্যেকটা সেই মানে শরীরের প্রত্যেকটা জায়গায় ভুল বন্ধ হচ্ছে, কারণ আমি দেখতে পারতেছি আমার মনে হয় কি যে ছয় তালাতে এখন একটা বাইরে আলো চাই জন্য উল্টা দিক ফিরে তাকে আসে এরকম না উদিক ফিরে তাকে আসে, আমি এটা দেখে আমি সাততলা আসি, সাততলা সাথে পিছন থেকে উনি হয়তো কেউ আসতেছে ফলো করতেছে, তো আমি যখন সাততলায় কাউকে না দেখে কনফার্ম যে আমি হয়বার ভয় পাবো আর নাম নিচে নামো দূর দিয়ে, কারণ আমার দ্বারা সম্ভবই না উপরে ওঠা যদি কেউ না থাকে, কারণ এটা ফুলি দিক
করছে,
এবং আমি যখন আসছি আমি খুব জোর নক করছিলাম যে না আমাকে ঢুকানো আসেন প্লিজ, আমি অনেক ভুল স্পেশালি যারা হাত দেখে বা যারা হচ্ছে ওই কবিরাজি যান এগুলো করে তাদের সাথে কখনই শেয়ার করা যাবে না বা দরকার নেই, কারণ হচ্ছে তারা আমাকে ইউজ করতে পারে, কারণ মোস্ট অফ টাইম যখন ওই যে আপনার বলেন কি বলবো কাউকে কারো উপর কারো ভস করানো বা প্রথমে কবি আছে তাদের জন্য এই রাশির লোকগুলোকে তারা বেশি টার্গেট করেন, এবং আমার দেখা আছে যে আমি আমি জানি না তখন আমি জানতাম না, আমার নানুর বাসা একজন বৃদ্ধ নানু ছিল, উনি আমার হাত ধরার পর হাত ছাড়তেছিল কি যেন পড়তেছিল, এবং নানু খেয়াল করার পর ওনার হাতটা ধরে বলছে ভাই আপনি ছেড়ে দিন হাতটা, এরপর থেকে আমার নানু যখন দেখলো আমি এরপর থেকে আর কখনই খেয়াল করি না, অনেকেই বলে যে ওই তুলার রাশি বিশ্বাস করা ঠিক না বা ভূত, আমি সত্যিগুলো আমি হয়তো বা আমি একটু শেয়ার করছি সময় দেন ভাই আমাকে, সেটা হচ্ছে যে রাইট নাও আমাদের এই অনেক ছেলেমেয়ে আছে বা ভাইয়েরা আছে যারা বিষয়টা বিলিভ করতে চায় না, ফর গ্রামি যদি আমি এইটা বিষয়ে বিশ্বাস বিশ্বাস করি তাহলে আমি গ্রামের লোক হয়ে গেলাম, ঢাকা শহর থেকে ভূত বিশ্বাস করবো এটা তো হতেই পারে, বাট আমি জানি না আমি যেই পরিমাণে এই বিষয়গুলো নিয়ে মানে ঘাটাঘাটি করি, আমি এবং দেখছি যে অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটিতে এই বিষয়টা পড়ালেখা করা হয়, এক্সএন বা বিভিন্ন চ্যানেলে এই প্রোগ্রাম করা হয়, আমি বুঝি না অনেকেই বলে যে ভূত বলতে কিছু নেই বানায় বলো তো,
আমি খুবই দুঃখিত। আব্দুল্লাহ আল মেহেদি নাটোর থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন শাকিল খান, তিনি ব্রাজিলের খেলা দেখছেন এই মুহূর্তে এবং সেই সাথে ভূতের গান শুনছেন, এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরি ওয়াজ নাইস, ইমেলটা ভালো ছিল আমাদেরকে বলেছেন আমাদের এমডি রেশাদ খানও লিখেছেন ফার্স্ট স্টোরি ওয়াজ নাইস, আশিকুল ইসলাম সিয়াম ওহাক সিয়াম আমাদের লিখেছেন যে ফার্স্ট ইমেলটা ভালো ছিল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আর্লিন আশিক, এবং তিনি বলছেন যে আর্জেন্টিনার ফ্যানরা আজকে ভোটেশন শুনবে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও কিরণ সহ আরো অনেকেই। তো যাই হোক, চলে যাবো একটা অডিও ক্লিপে এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড ফর ইওর ফুড কেয়ার এফএম এন্ড ডু ফুড কেয়ার।
আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা ইউএসএ অরিগনের একটা ছোট শহরের ঘটনা। ওখানে একটা ফ্যামিলিকে নিয়ে ঘটনা, মা বাবা আর মেয়ে ফ্যামিলিতে, ওদের ওরা থাকে একটা ডুপ্লেক্স বিল্ডিং এ। ডুপ্লেক্স বলতে আমরা যেরকম খুব আলিশান বোঝাই সেরকম না, ওদের দোতলা বাড়ি। ওদের বাড়ির সেই দুপাশে দুটো রুম, এক রুমে থাকে মা বাবা আর আরেকটা রুমে থাকে ওই মেয়েটা। বাইরের কান্ট্রিগুলোতে যেমন হয় আর কি, বাবা মা মেয়ে একসাথে আর থাকে না। তো ওদের পাশে একটা বর্ণনা দিই যে ওদের বাড়িটা শহর থেকে বেশ দূরে, শহরতলিতে পাওয়া যায়। এবং ওখানে ওদের বাসার পিছনে জঙ্গল, বাসার সামনে পাশে একটা গ্যারাজ, তার মিনিট দশেক ড্রাইভ করলে মেইন হাইওয়েতে ওঠা যায়, যেখান থেকে ওরা বিভিন্ন স্কুলে বা কর্মক্ষেত্রে যায়। তো মেয়েটার বয়স ছিল প্রায় 10 বছর, খুবই নর্মাল। ওদের ফ্যামিলিতে কোনো কিছু হয়নি এবং ওরা বেশ নর্মালি বেড়ে ওঠা একটা পরিবার। এখন মেয়েটা একদিন রাতে খুব বাজে রকমের একটা স্বপ্ন দেখে। স্বপ্নের বিষয়টা হলো এমন যে মেয়েটা রাতে শুয়ে আছে ওরই বিছানায়, হঠাৎ একটা প্রচন্ড শক্তি ওর ভেঙে গেল এবং সেই শব্দটা আসছে ওর দরজা থেকে এবং দরজাটাকে যেন আঘাত করছে। এবং হঠাৎ করে সে দেখতে পেল তার চোখের সামনে একটা সাদা নেকড়ে, এবং সে নেকড়েটাতে যেহেতু পরিষ্কার করে সে কিছু করতে পারছে না। এবং সে জানে যে তার বাবা মা আজকে বাসায় নেই, কারণ আজকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি, ওরা বাইরে গেছে। এখন ওদের এই দেখতে মেয়েটা দেখলো যে মেয়েটা মানে নেকড়েটা তাকে খেয়ে ফেলছে, মানে মনে হলো যে সে নিজে ডেথ এক্সপিরিয়েন্স এরকম দেখে সে পরে তার দিনকে নিয়ে থেকে এবং সকালে তার বাবা মাকে জানালো যে এরকম ঘটনা। তো বাবা মা বুঝালো যে সে এটা কোনো ব্যাপার না, এটা এরকম স্বপ্ন দেখতেই পারো, ভয়ের কিছু নেই। তো মেয়েটা একটা ব্যাপার খুব স্পেসিফিক ছিল যে নেকড়েটার কালার ছিল সাদা, মানে এরকম অদ্ভুত কালারের, মানে সে এইটা খুব স্পেসিফিকলি বলেছিল এবং সে বলছে যে আমাকে খেয়ে ফেল এরকম। তারপর তার বাবা মাকে সে এটা জানায় যে তার বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি দিন ঘটেছে। তোমার বাবা মা সে এটা কোনো ব্যাপার না, তুমি নর্মাল থাকো, এরকম অদ্ভুত স্বপ্ন আমরাও ছোটবেলায় দেখেছি, এটা কোনো ব্যাপার না। তো এভাবে অনেকদিন কেটে গেল। সকাল থেকে তো সবাই যে কাজ করে চলেছে, মেয়েটা স্কুলে গেল, স্কুল থেকে এসেও দেখলো যে তার বাবা মা একটা নোটস দেখে গেছে যে আজকে আসতে দেরি হবে, তুমি ডিনার খেয়ে নেবে। এরপর মেয়েটা তো মনে হলো আরে আজকে তো বাবা মা ম্যারেজ অ্যানিভার্সারি, আমি তো এরকম একটা বাজে স্বপ্ন দেখেছিলাম মেয়েটার এই ঘটনাকে নিয়ে। তো মেয়েটা মানে খুবই ভয়ে হয়েছিল, মানে তখন থেকে তার খুব ভয় লাগছিল যে খাওয়া দাওয়ার পর মানে খুব আর্লি সেরে গুটি সুটি মেরে সব জানানা দরজা বন্ধ করে সে জাস্ট শুয়ে পড়লো। বাবা তো আসতে দেরি হবে, রাত হবে। তো তারপরে সে খুব মানে 10 মিনিটও মনে হয়নি, মনে হলো যে কে যেন জানালায় একটা কাঁচ ভাঙলো, বেলায় জানালায় কাঁচ ভাঙলো, দরজায় একটা শব্দ হচ্ছে এরকম। তারপর সে জাস্ট চুকিয়ে গেল এবং তার মানে অবশ্যই সেই সাদা নেকড়েটা আসছে, যে নেকড়েটা কে সে স্বপ্ন দেখেছিল। এবং সে ভাবছে যে নেকড়েটা এখনো আমার ঘুমে আসেনি, আমার মনে হয় বাঁচার একটা হয়ে আছে, আমি যদি দিন থেকে কোনো মতো বের হতে পারি তাহলে মনে হয় কোনো একটা উপায় হবে। তারপরে সে কোন চিন্তা ভাবনা না করে সে দরজাটা খুলে একটা দেখতে দেখতে দেখে যে রুম মানে নিচতলায় রুমের দরজা বন্ধ কিন্তু জানালার কাজ মানে কেউ যেন আঘাত করে জানালার কাজ ভেঙে। তারপরে সে মানে লাইট অন করারও তার সাহস ছিল না, সে সব লাইটটা টপ করে শুতে গিয়েছিল আচ্ছা ভালো কথা। তারপর সে দরজাটা খুলে একটানা বারান্দায় এসে দেখে যে সেই একটা সাদা কুকুরের চেয়ে বড় একটা প্রাণী যেটাকে সে নেকড়ে ভেবেছিল, সে ঠিক তার 5 থেকে ছয় হাত দূরে দাঁড়ানো এবং তাকে হিংস্র চোখে তাকিয়েছে এবং সে ক্ষেত্রে মনে করতে পারলো যে আর তো বাঁচার কোনো উপায় নেই, এখনই তাকে ধরে ফেলবে। তার আশেপাশে কোনো কিছু ছিল না যে সে আত্মরক্ষা করবে, তার তার মাথায় আসেনি যে তার কোনো একটা অস্ত্র নিয়ে আসা উচিত ছিল বাসায়। তার তো মনে হয়েছে যে সে যদি বাসা থেকে বেরোতে পারে সে হয়তো বেঁচে যাবে। তারপর মানে মেয়েটার দিকে এগিয়ে আসবে সেই জন্তুতে এবং মেয়েটা লাঠি দেওয়ার চেষ্টা করলো এবং লাঠিটা লাগলো সেই জন্তুটার মুখে। মুখে লাগার পরে জন্তুটা তো মেয়েটা পা কামড়ে থাকবে এবং মেয়েটার লাগ খুবই ভালো। এমন সময় তার বাবা মার গাড়িটা ঢুকলো তাদের বাড়ির সামনে এবং বাবা মা মানে গাড়ির যে হেডলাইটের যে তীব্র আলো, সেই তীব্র আলোটা ও যন্ত্রটা চোখে পড়ার সাথে সাথে সে যন্ত্রটা পা ছেড়ে তারপর পালিয়ে গেল। কিন্তু আমার তো তাড়াতাড়ি তো দেখতে পেয়েছি সেখান থেকে ঘটনাটা, তাড়াতাড়ি দৌড়ে এসে মেয়েকে নিয়ে মানে হসপিটাল নিয়ে গেল। হসপিটালে সে কিছুদিন ছিল, তারপর তা ব্যান্ডেজ ব্যান্ডেজ করে তারপর সে আসছে এবং তার বাবা মাও দেখেছে যে মেয়েটার যে এরকম একটা সাদা একটা জন্তু ওকে ওকে করেছে। তবে বাবা মা জানতে পারলো যে হ্যাঁ হ্যাঁ এরকম ঘটনা। তারপর মেয়েটা বললো যে বাবা মা আমি তো স্বপ্নে দেখেছিলাম অনেকদিন এরকম একটা ঘটনা, এটা একটু সত্যি বলে। তার বাবা মাও একটু দুর্বল হয়ে গেল, কারণ হচ্ছে এই যে জঙ্গলটা এটা বেশি বড় জঙ্গল না, যেটা কিনা যাকে বলার জন্য যে এরকম হিংস্র টাইপের কোনো জন্তু থাকতে পারে। খুব ছোট ছোট যে শিয়াল সেরকম শিয়ালই হচ্ছে একটা মানে সবচেয়ে ভয়ানক এই জঙ্গলে, তাও মোটেও হচ্ছে না। এই জঙ্গলে কোনো কিছুই নেই, মানে সাপও নেই, ছোট একটা বসে জায়গা যেটাকে চলা চলে। তারপর তারা এই বাড়িটা বেশি করে শহরে চলে গেল, অপেক্ষাকৃত যেসব জায়গায় মানুষজন বেশি। যাই হোক, এই ঘটনা অনেক বছর পার হয়ে গেছে, এখন ওনার বয়স 38। সে মেয়েটা ওর নাম ড্যানা, আর তার দুটো ছেলে আছে। ঘটনা এখনো সে ঘুরিয়ে আছে। থ্যাংক ইউ লিসেনার, থ্যাংক ইউ।
Bhoot FM, the night comes alive with drumming form.
Yes, the night comes alive with drumming form. আমিনুর কাজী শুনছেন ভারতের চব্বিশ পরগনা থেকে। খলিল মন্ডল আছেন আমাদের সঙ্গে, লিখেছেন ভালো হচ্ছে। আমাদের সঙ্গে আছেন এমডি মনির ইসলাম, মজা আছে লিখেছেন আমাদের সঙ্গে, ইয়াক মাহমুদ, আপু ও সহ আরো অনেকে। আমাদের দ্বিতীয় অতিথির কাছে আমরা যাব এবং দ্বিতীয় অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা এবং আপনি কোথা থেকে এসেছেন সেটাও একটু জানাবেন প্লিজ।
আমি হাসান এসেছি মিরপুর থেকে।
শীতের
সময় আমি সবসময় যেটা করি যে রুমের দরজা জানালা সব অফ করে হিটার লাগাই দিই, লাগিয়ে দেওয়ার পর হয়তো ফেসবুকিং করি অথবা ল্যাপটপ কাজ করি। তো যেদিন যেদিন ঘটনাটা ঘটে ওই দিনও ঠিক সেম সব কিছু অফ করে হিটার লাগানোর পর আমি ল্যাপটপে কিছু একটা কাজ করতেছিলাম। তো যখন রুমের সব জানালা অফ হিটার অন, তো সেহেতু রুমটা গরমই ছিল। তো হঠাৎ কিছুক্ষণ পর প্রায় 20-30 মিনিট পর আমি রুমটা মানে অনুপথের রুমটা একদম ঠান্ডা হয়ে গেল হঠাৎের মধ্যে। আমি দেখলাম হিটার চলতেছে, হিটারে হাত দিলাম, দেখলাম যে হিটার থেকে গরম হাওয়া বের হচ্ছে। তারপর সবকিছু চেক করার পর যখন আমি আবার পিছনে আমার বেডের পিছনে ছিল আমার উইন্ডো ছিল গ্লাস, দেখলাম যে আমার গ্লাসটা হালকা করে খোলা। তার আমি একদম ড্যাম শিওর যে আমি গ্লাস লক করছি, মানে দরজা লক করছি, সবকিছু লক করার পরেও এখন দেখলাম যে জানালাটা খোলা।
ওকে,
তো ভাবলাম যে হয়তো আটকে নেই, কোনো তার আটকিতে পারলাম না। তারপরে আমি আবার গেলাম আটকালাম, আটকানোর পর আবার মোটামুটি কিছুক্ষণ গরমটা গরম হয়ে গেল। আমার 15-20 মিনিট পর আবার ফিল করতেছি রুমটা আমার কেন জানি ঠান্ডা হয়ে গেছে, রুম পুরো রুম ঠান্ডা হয়ে গেছে। আবার যখন পিছন ফিরে তাকালাম দেখলাম যে এই মুহূর্তে গ্লাসটা খোলা
খোলা। ওকে,
মানে কিভাবে খুলতেছে আমি বুঝতেছি না। তারপর আমি কি করলাম, ভালো মতো আটকালাম, লক করলাম। লক করার পর আবার এসে আমি আমার ল্যাপটপে কাজ করতেছি, 15-20 মিনিট, আধা ঘন্টা পর সেম কাহিনী, আবারও গ্লাসটা খোলা এবং রুম পুরোপুরি ঠান্ডা।
আচ্ছা,
তারপর আমি চিন্তা করলাম যে কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে একটু দেখি। তারপর আমি কি করলাম, মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে মোবাইলটা আমার ল্যাপটপের পাশে রাখলাম এবং আমি ল্যাপটপে কাজ করতেছি, আবার আগের মতোই ক্লাসটা লক করলাম। লক করার পর এগোতেছি, কাজ টাজ করতেছি, 15-20 মিনিট আবার ঠান্ডা ফিল করতেছি, আমি বুঝে গেছি গ্লাস আবার খুলে গেছে। আবার যা দেখলাম হ্যাঁ গ্লাসটা খুলে গেছে, তারপর মোবাইলের রেকর্ড অফ করলাম, অফ করার পর গ্লাস লক করলাম, লক করার পর মোবাইল আমি দেখতেছি যে কাহিনীটা কি, দেখলাম যে লক সহ আস্তে করে গ্লাসটা খুলে গেছে।
আচ্ছা,
হোয়াইট স্পষ্ট বলা যায় না, খুলে গেছে। তারপর আর মজার কাহিনী হচ্ছে এটা যে ভিডিওটা মোবাইল আমি ঠিক একবারই দেখতে পাচ্ছি, তারপর ভিডিওটা আমি মোবাইলের কোনো খানে পাইলাম না, আর একবার প্লে হওয়ার পর অটোমেটিক্যালি ওই ভিডিওটা মোবাইল থেকে ভ্যানিশ। কি করে সম্ভব ভাই বুঝতে পারতেছি না। আমি জানি যে বলে জিন, মানে জিন যে কোনো আকার আকৃতি ধারণ করতে পারে, তারা সব কিছু করতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে জিন মোবাইলে কি ঢুকলো, সেখানে গিয়ে আমার ভিডিওটা কেটে দিলাম, আমি ভিডিওটা পেলাম না,
যেমন কালকে রাতের বেলায় আমি যখন অফিস থেকে অনেক রাতের বাসায় ফিরছিলাম, তখন আমাদের ড্রাইভার সাহেব একটা কথা বলছিলেন, তো আমি যে এলাকায় থাকি সে এলাকায় আপনি মানে দিনের বেলায় বা রাতের বেলায় সেরকম মানে এরকম রাস্তাঘাটে লোকজন খুব কম দেখা যায়, মানে থাকে না আর কি, স্পেশালি গাড়ি চলে প্রচুর, সুতরাং রাস্তা অনেক রাত পর্যন্ত বিজি থাকে, প্রচুর রেস্টুরেন্ট, তো মানুষজন সারা রাত ধরে যাওয়া আসা করছে। তো উনি হঠাৎ করে আমাকে বললেন, আমার বাসার সামনে প্রতিদিনই যখন আমি ফিরি তখন দেখি যখন রাত হয়ে যায় তখন অসংখ্য কুকুর, এবং সেই কুকুরগুলো যখন গাড়ি যায়, কোনো গাড়ি যায় সে পেছনে ধাওয়া করে, বা রাস্তার বিভিন্ন জায়গায় কোনো জায়গায় 6টা কুকুর, মানে অস্বাভাবিক রকমের নাম্বার, কোনো জায়গায় 7টা, কোনো জায়গায় 5টা, কোনো জায়গায় 3টা, এরকম মানে মিনিমাম 3টা কুকুর তো একসাথে আছে, কোনোটা রাস্তায় শুয়ে আছে, কোনোটা দাঁড়িয়ে আছে, 3-4টা একসাথে জটলা করছে, এবং এটা সারা বছরের ঘটনা, শীত নাই, গ্রীষ্ম নাই, কোনো ধরনের কোনো ইয়ে নেই। তো আমাকে আমার ড্রাইভার সাহেব হঠাৎ করে জিজ্ঞেস করছিলেন যে রাত আপনি তো এখানেই থাকেন, দিনের বেলায় কি কখনো এই কুকুরগুলো দেখেন? তো আমি বলছিলাম যে না, দিনের বেলায় আমার এই কুকুরগুলো আমি এরকম ভাবে দেখিনি, তো এটা আমার কথা না, আমি এই জিনিসটাকে কোনোদিনই কোনো অন্যভাবে নেইনি। তো উনি বলেছেন কখনো ভেবে দেখেছি কিনা আমি যে দিনের বেলায় এই কুকুরগুলো কোথায় যায় বা কেন, মানে ওনার বিশ্বাসের জায়গা থেকে আমি বলছি, আমার কথা এটা কিন্তু না, আমি আগে থেকেই বলছি। এবং উনি বলছিলেন যে আসলে মানে আপনারা সবাই জানেন যে কুকুর অনেক সময় মানে আমাদের জিনের কথা শুনি সেটাও অনেক সময় কুকুরের রূপ নেয়, এরকম ধরনের কথা তিনি বলছিলেন যে হয়তো এরকম হতে পারে রাত্রিবেলা এই কুকুরগুলো কোথা থেকে আসে, এরা এখানে থাকে, এই এলাকায় কোনো ডাস্টবিন নাই, খাবে খাবার খায় কোথা থেকে, কোন জায়গায় মানে কীভাবে এরা বেঁচে থাকে, আর রাতের বেলা হলেই এরকম জটলাই বা কেন করে, এরকম একটা প্রশ্ন তিনি আমার কাছে করে ছিলেন। এবং আমি খুব অবাক হয়েছিলাম তার সেই প্রশ্নটা শুনে, যে আমি কোনোদিন এইভাবে ভাবিনি। ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়, আপনার এলাকাতেও এইরকম ঘটনা আপনি সম্মুখীন হন কিনা, বা আপনার কাছে কি ঘটনাটা স্বাভাবিক মনে হয়, নাকি আমার যে ড্রাইভার সাহেব তার মতো আপনার কাছেও বেশ অস্বাভাবিক মনে হচ্ছে, সেটা জানিয়ে আমাকে লিখতে পারেন। হতে পারে এটা খুব নর্মাল একটা ঘটনা, আসলে আমরা এটাকে বেশি ভাবছি এটা নিয়ে, রাতের বেলায় কুকুর রাস্তায় থাকে, কারণ দিনের বেলায় প্রচুর গাড়ি থাকে রাস্তায় থাকতে পারে না, হতেই পারে, আর অন্য কোনো কিছু তার যে বিশ্বাসের জায়গা সেই জায়গা থেকেও কোনো কিছু হতে পারে। যারা বেশি বোঝেন বা জানেন তারাই শুধুমাত্র সঠিক কারণটা ব্যাখ্যা করতে পারবেন। তো আমার কাছে মনে হলো যেটা শেয়ার করে আপনাদের সাথে, সেটা আমি শেয়ার করলাম। আমি চলে যাবো এখন একটা ইমেইলের, আমার কাছে যে ইমেইলটা রয়েছে সেই ইমেইলটা একটু আপনাদের পড়ে শোনাই, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আর আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ শাহরিয়ার আমান, থাকি খিলক্ষেত নিকুঞ্জ 2-তে, প্রাইভেট একটা কোম্পানিতে জব করছি, স্টুডিওতে আসতে পারছি না কাজের জন্য, আসতে পারলে অবশ্যই আসতাম, আপনি পড়ে শোনালে অনেক খুশি হব। যাই হোক, সময় নষ্ট না করে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার বড় ভাইকে নিয়ে।
অনেকদিন আগে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সময় করে উঠতে পারিনি, তাই করা হয়নি। আমার আমি আর আমার ভাইয়া একসাথে থাকতাম একই বাসায় 2011 থেকে, কিন্তু এই ঘটনা আমি ঢাকা আসার আগের ঘটনা। তখন ভাইয়া তার ফ্রেন্ডদের সাথে থাকত। 2008 সালের কথা, তখন ভাইয়া ও তার তিন ফ্রেন্ডকে নিয়ে ঢাকায় মালিবাগ চৌধুরী পাড়া, এবং আপনি চাইলে স্থানের নাম নাও শেয়ার করতে পারেন, এবং সেই এলাকায় একটা পুরনো বাসায় ভাড়া থাকতাম। ভাইয়ের ইউনিভার্সিটির কাছে হওয়ায় ওই বাসা নিয়েছিলেন তারা। বাসাটা পাঁচতলা ছিল এবং তিনতলায় ভাড়া নিয়েছিল। বাসা বেশ বড় হলেও ভাড়া খুব বেশি ছিল না, আর আশেপাশে খোলা মেলা ছিল বলে তাদের বেশ ভালোই লাগছিল, কাটে যাচ্ছিল ভালোই। বাসাতে তিনটা রুম ছিল, একটা রুমে ভাইয়া আর ভাইয়ার খুব কাছের বন্ধু রাসেল ভাই থাকতেন, আর বাকি রুম দুটো দুজন বন্ধু থাকতেন। সবই ঠিক ছিল, কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু তাদের ভালো থাকাটা হয়তো কারো ভালো লাগছিল না। ভালো থাকার দিন শেষ হয়ে আসছিল তাদের। ভাইয়ার রুমে একটা রকিং চেয়ার ছিল, যেটা ছিল রাসেল ভাইয়ার। রাসেল ভাইয়াই ওই চেয়ারটা ব্যবহার করতেন, কিন্তু মাঝে মধ্যেই রাতে ভাইয়া খেয়াল করতো যে চেয়ারটা নিজে থেকে দোল খাচ্ছে। রকিং চেয়ার যেভাবে দোল খায় সেভাবে আর কি। এটা একটা খুব কমন হরর সিনেমার সিন, তাই ভাইয়া এটাকে হ্যালুসিনেশন বলে মনে করে, এবং মনে করে যে ঘুমের ঘোরে ভুল দেখেছে, অথবা সিলিং ফ্যানে বাতাসে হালকা নড়তেই পারে চেয়ারটা, এটা হতেই পারে। কিন্তু এক রাতে ভাইয়া আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় দেখতে পেরেছে, ঠিক যেভাবে রকিং চেয়ারে একজন মানুষ বসলে প্রথমে নিচু হয়ে যায়, তারপর উপরে উঠে আসে, তারপর আবার দোল খেতে থাকে, ঠিক সেইভাবে দোল খাচ্ছিল চেয়ারটা। এইটা কোনোভাবেই স্বাভাবিক ফ্যানের বাতাস অথবা হ্যালুসিনেশন হতে পারে না। ভাইয়া বেশ ভয় পায় ওই দিন, এবং কারণ ওই দিন রাসেল ভাইয়া বাসায় ছিলেন না, আর এর মাঝে মাঝেই ভাইয়ার মনে হতো আর বুঝতেও পারতো যে তার বেডে কেউ একজন ধীরে ধীরে বসছে আবার উঠে যাচ্ছে। চোখ বন্ধ করে রাখতো ভাইয়া যেন কিছু দেখে না ফেলে। এই কথা যখন ভাইয়া শেয়ার করে তখন অন্যরা হেসে উড়িয়ে দেয়, এবং স্পেশালি রাসেল ভাই বলেন যে আমি তোর সাথে একই রুমে থাকি, একই বেডে থাকি, কিছু হলো তো আমি বুঝবো, তাই না? তোর ঘুম হচ্ছে না ভালো করে, ভালো ঘুম দে, সব ঠিক হয়ে যাবে, ভুল ভাল দেখবি না। কিন্তু রাসেল ভাইয়ার ভুল ভাঙে কয়েকদিন পর। এক রাতে ভাইয়া রাসেল ভাই একই সাথে আদৌ ঘুমে ছিলেন, এবং দুজনই সেই রকিং চেয়ারে দোল খাওয়াটা স্পষ্ট দেখেন। কেউ কাউকে ডাকেনি সেই রাতে, কিন্তু পরের দিন সকালে একে অপরকে বললেই বুঝতে পারে যে দুজনই জেগেছিল আর দেখেছে বিষয়টা। একই সাথে তো আর দুইজনের হ্যালুসিনেশন হতে পারে না, তাই না? কিন্তু কারো কোনো কষ্ট হয়নি, তাই হয়তো বিষয়গুলো সহ্য করা যায় এক সময়। কিন্তু এখানেই সীমাবদ্ধ থাকল না ব্যাপারটা। এর কিছুদিন পর বাসার সবাই ঈদের ছুটিতে বাসায় যায়, ভাইয়াও আসে বাসায়, ছুটি শেষ করে ঢাকাতে ব্যাক করে। কিন্তু তখন রাসেল ভাই ব্যাক করেনি, ওই রাতে কিছু হয় না। সকালে ভাইয়া ঘুম থেকে উঠে খেয়াল করে তার ডান হাতের বুড়ো আঙুলে লম্বা একটা আঁচড়ের দাগ, কেউ একটা নখ দিয়ে আঁচড় দিয়েছে। কিন্তু এইটাতে ভাইয়া একটুও ভয় পায় নাই, কিছু মাথায় আসেও নাই, কারণ আগের দিনই লম্বা জার্নি করে ভাইয়া ঢাকা থেকে এসেছে, কোথাও না কোথাও লেগে গিয়ে আঁচড়টা লেগেছে মনে করলো ভাইয়া, সেটা দিল না। কিন্তু সকালে ঘুম থেকে উঠে ভাইয়া দেখলো যে তা সেটা তার চিন্তা মানে জীবনে করেনি, ভাইয়ার তর্জনীতে সেই আগের মতোই সেম একটা আঁচড়ের দাগ। সেদিন ভাইয়া বাসা থেকে বের হয় নাই, তাহলে আঁচড়টা লাগলো কিভাবে? এটাকেও ভাইয়া মনের ভুল ভেবে কাটিয়ে দিল। ওই দিন রাসেল ভাই বাসায় ব্যাক করে, কিন্তু ভাইয়া কিছু বলে নাই রাসেল ভাইয়াকে, কেননা হয়তো ভয় পাবে। কিন্তু পরের দিন ডান হাতের মধ্য আঙুলটাতে সেই আঁচড়ের দাগ পায় ভাইয়া। এবার আরেকটা আরেকটু গভীর হয় এবং দাগটা একটু বড়। ভাইয়া পুরোই ফ্রিক আউট হয়ে যায়, এবং ভাইয়া ভয়ে পাগলের মতো খুঁজতে বেডের আশেপাশে কেউ কিছু রেখেছে কিনা, বা যেটাতে আঁচড় লাগতে পারে, পেলেই ভালো হতো, মনে শান্তি পেত। কিন্তু না, কিছুই পেল না ভাইয়া। এবং কিছু বুঝতে না পেরে শেষে আম্মুকে ফোন করে সব জানায়। আম্মু ভাইয়াকে আয়াতুল কুরসি পড়তে বলে, কিন্তু আগামী দুই রাতে বাকি আঙুলে দাগ পায় ভাইয়া। ডান হাতের পাঁচ আঙুলে পাঁচটা আঁচলের দাগ ছিল স্পষ্ট, এবং এগুলো কোনোভাবেই মনের ভুল হতে পারে না। এবার ভাইয়া রাসেল ভাইকে সব খুলে বলে এবং আম্মুকে জানায় সবকিছু। আম্মু বলে যে আশেপাশে মসজিদের ইমামকে জানাতে বিষয়টা। ভাইয়া আর রাসেল ভাই যায় মসজিদের ইমামের কাছে। ইমাম সাহেব সব শুনে দোয়া দুধ পরে ফু দিয়ে পানি পড়া খেতে বলেন, তার সাথে একটা কথাই বলেন, বাসা যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে চলে যান আপনারা। কারণ কি জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলেন না, শুধু বলেন বিপদ অনেক, বাসা ছেড়েবেন আপনারা তাড়াতাড়ি। ভাইয়া আর হাসান ভাই অন্য বাসার মেম্বারদের সাথে কথা বলেন, তারা জানান যে তাদের কোনো প্রবলেম হচ্ছে না, তাই তারা বাসা ছাড়তে চায় না। ভাইয়া বাড়িওয়ালার সাথে দেখা করে কথা বলে, কিন্তু বাড়িওয়ালা একইভাবে কথা এড়িয়ে যায় আর বলে, আপনারা চলে যেতে চাইলে চলে যেতে পারেন বাসা ছেড়ে, আর কিছু বলতে চায় না। কিন্তু স্পষ্ট বোঝা যায় যে তিনি কিছু লুকিয়ে গেলেন। ভাইয়া আশেপাশে মানুষদের জিজ্ঞাসা করে, তেমন কিছু জানতে পারে না কেন তার সাথে এমন হলো, কেনই বা এমন হচ্ছে, কেউ কোনো কিছু বলতেও চায় না। শুধু একটা কথা তারা জানতে পারে এক মুদির দোকানদারের কাছ থেকে, বাড়িটা অবস্থানের ওপরে বানানো হয়েছিল নাকি, কেউ থাকতে পারে না বাসাটাতে। সে যাই হোক, এভাবে থাকা আর সম্ভব ছিল না বলে ভাইয়া আসল ভাই ওই বাসা ছেড়ে দেয় ওই মাসে, আর মহাখালী শিফট করে। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি তাদের। ভাই এখন বিয়ে করেছে আর আমার একটা এক বছরের পুরীর মতো ভাতিজি আছে, সবাই ভালো আছে, তাদের জন্য দোয়া করবেন। আমি জানি না কেমন ছিল ঘটনাটা, কিন্তু ভাইয়া যেদিন আমাকে শুনিয়েছিল এই ঘটনাটা, আমি আমার গুজবাম্প হতে দেখেছি। মানুষ বানিয়ে বললে আপনি গুজবাম্প হয় না। ঘটনাটি ভালো লাগলে ভোটের সময় পড়ে শোনাবেন এবং অনেক খুশি হব। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সময় পেলে আবার পড়ে আবার পরে কোনোদিন শেয়ার করবো। ভূতের ফেমে হাতে গোনা কয়েকটা এপিসোড হয়তো আছে যেগুলো আমার শোনা হয়নি। সারা জীবন ভূতের ফেম চলতে থাকুক এই দোয়া করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং তারপরে তিনি তার নাম এবং ঠিকানা জানিয়েছেন, আর আমি নাম এবং ঠিকানা শেষ শুরুতেই বলছি, আরো একবার জানিয়ে দিই, শাহরিয়ার রহমান, এবং তিনি থাকেন এখন নিকুঞ্জতে। তো যাই হোক, এই ছিল ঘটনা, এবং আমি আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। এবং আমাদের বাসাতেও যে চেয়ারের যে ব্যাপারটা বললাম, এটা আমাদের স্টুডিওতে একবার এরকম আমরা দেখেছিলাম যে একটা রিভলভিং চেয়ার সেটা ঘুরছে একা একাই, এবং মনে হচ্ছে কেউ বসে আছে, একটু হেলান দিচ্ছে, এরকম ধরনের একটা ব্যাপার আমরা খেয়াল করেছিলাম। আমাদের একজন আর্যে খেয়াল করেছিলেন এই ব্যাপারটা। তো এই জিনিসগুলো খুব অপরভাবে আমাদের সাথে হয়। আমরা কোনো কোনো সময় গুরুত্ব দিই, কোনো কোনো সময় একেবারেই গুরুত্ব দিই না, কোনো কোনো সময় ব্যাপারগুলো খুব স্বাভাবিকভাবে নেই। যখন নির্গুণ পর্যন্ত নিজের ক্ষতি না হচ্ছে, যখন ক্ষতি হয় তখন আর জিনিসগুলো স্বাভাবিক পর্যায়ে থাকে না, তখন আমরা কারো না কারো স্মরণাপন্ন হই। আপনার কাছে আমি বিশ্বাস করি যেরকম ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো লিখে পাঠান আমাদেরকে, এবং লিখে পাঠানোর জন্য আমি যে অ্যাড্রেসটা বলছি সেই অ্যাড্রেসটা লিখে রাখুন বা মনে রাখুন। অ্যাড্রেসটি হচ্ছে bhutafm@radiofm.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে কোথায় যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন এবং সেই সাথে লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনা। এখানে অনেকেই কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো নিয়ে একটু পরে।
এক্সক্লুসিভলি অন fusionbd.com
ভূত FM, the night comes alive with Grameen Phone.
শুনছেন সবসময় রেডিও ফুটবল ফ্যাম। আমি রাস্তাবাসীর সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথি অতিথিরা, এবং আশা করছি আপনাদের ভালো লাগছে। এমনি রাজু আমাদের লিখেছেন ইমেলটা ভালো লেগেছে। ইসলাম রাজ আমাদের লিখেছেন সব বানানো গল্প। হ্যাঁ, গল্প হলে অবশ্যই বানানো হতো, কিন্তু এগুলো ঘটনা। আপনি একটা জায়গায় একটু ছোট্টভাবে ভুল করেছেন, এবং আপনি যে কথাটা বলেছেন সেই কথাটা কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না, কিন্তু আপনি তারপরে কথাটা বলেছেন। এটা এক ধরনের স্মার্টনেস আর কি। যাই হোক, আবির হাসান আমাদের লিখেছেন যে, হ্যালো রাসেল ভাই, শেরপুর থেকে আছেন তিনি। শাহেদ আহমেদ ঝিনাইদহ থেকে আমাদের সাথে আবারও যোগ দিয়েছেন। এমডি আশিক আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে মেহেদী হাসান লিখেছেন, বগুড়া থেকে শুনছেন তিনি। ফারহান রহমান জিম আমাদের সঙ্গে আছেন। লিওনার্দো ফ্রান্সিসকো আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর যে সজল, যশোরের বাগারপাড়া থেকে তিনি লিখেছেন। আমাদের সঙ্গে আছেন এস এইচ শাহজাদ চৌধুরী, এবং তিনি ময়মনসিং থেকে আমাদের সঙ্গে আছেন। শাহরিয়ার খান সাব্বির আমাদের সঙ্গে আছেন। তাহমিদ আফ্রিদি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই, এবং আমাদের যদিও একটু পড়তে সমস্যা হচ্ছে, আমি একটু চলে যাই। শাহিদ আহমেদ ঝিনাইদহ কালীগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি নাইম ইসলাম হৃদয়, জি এম নাজমুল ইসলাম যশোর নোয়াপাড়া থেকে শুনছেন। সমীর মিত্র আমাদের সঙ্গে আছেন, ইন্ডিয়া থেকে শুনছেন। জাস্ট জয়েন করলাম, ভালো লাগছে, 30 মিনিট আমরা লেট বলে বুঝতে পারছি না, পারিনি, এনিওয়ে থাকবো, শেষ অবধি চালিয়ে যাও। আমাদের সঙ্গে আছেন এমডি রানা, এবং তিনি খুলনা বাগমারা থেকে আছেন। আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন, এবং আমাদের সঙ্গে আছেন তামিম, আমাদের সঙ্গে আছেন জি এম নাজমুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন এছাড়াও আরও অনেকেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সুমাইয়া সুলতানা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে, এবং তিনি কমেন্ট করেছে, আমাদেরকে সরাসরি মেসেজ পাঠিয়েছেন। আমাদের এই জায়গাটা একটু হ্যাং করে গেছে, তারপরে আমরা ফিরে আসবো, আবারও চলে যাই আমাদের প্রথম অতিথির কাছে, তার ঘটনায়, এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, এবং প্রথম অতিথির যে ঘটনাটি এখন তিনি শেয়ার করবেন সেই ঘটনাটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, আশা করছি আপনার কাছেও বেশ ইন্টারেস্টিং লাগবে এই ঘটনাটি। চলুন শুনে আসি ঘটনা।
হ্যালো, আসসালামু আলাইকুম, ধীরে জানাবার। যে বিষয়টা হচ্ছে, আমি যে ঘটনাটা এখন বলবো, আমি রাস্তা ভাই একটু সময় নিয়ে সেটা হচ্ছে বলার আগে বলে নিই, কারণ বিষয়টা হচ্ছে আমি যেহেতু আপনি কিছুক্ষণ আগে বলে একটা ভাইয়া বললো একটা বিষয়, আমি সরি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। সেটা হচ্ছে ভাই, ঘটনাটা বা বিষয়টা যার সাথে ঘটে সেই বিষয়টা বুঝতে পারে যে কত টাফ, আর খুব বেশি ভয়ের হলেই যে সেটা রিয়েল আমি মনে করি না, আমি দুঃখিত ভাই বিষয়টা। তো আমি আমার ঘটনা চলে যাই, সরি। তো ঘটনাটা হচ্ছে এরকম, 3-4 বছর আগে তখন আমি ভার্সিটিতে পড়ি।
আচ্ছা,
তো অ্যাজ ইউজুয়াল আমি একটু রাত একটু লেট করে আর কি ঘুমাই আর কি। তো আমি ওই দিন রাতে আমি একটা মুভি দেখতেছিলাম, তো মুভি দেখতে দেখতে বেশ রাত হয়ে গেছে। তো কালকে সকাল মানে পরের দিন সকালে আমার ভার্সিটি ক্লাস আছে, তো আমি এখন ঘুমিয়ে পড়ি। তো নর্মালি মানুষ ঘুমানোর আগে একটা প্রিপারেশন থাকে যে আমি ফার্স্ট ফ্রেশ হবো বা আমি ফার্স্ট খেয়ে নিবো, তো ফ্রেশ হয়ে ঘুমাবো। তো আমি সেভাবেই ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে বের হয়েছি, আমি এবার পানি খাবো। আর হ্যাঁ, বলে রাখি এখানে, আমি যখন মুভি দেখতেছিলাম আমি ছোট বোনকে ডাকছিলাম যে একটু পানি দেওয়ার জন্য, বাট সামহাও তো সেটা মিস করছে বা সেটা শুনতে পারেনি। তো আমারও উঠার পানিটা খাওয়ার এরকম কোনো ইন্টেনশন ছিল না। তো আমি মুভি দেখার পর ওয়াশরুমে গেছি, আমার প্ল্যান ছিল যে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পানিটা খেয়ে ঘুমাবো একদম।
আচ্ছা,
সরি। তো আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে বের হওয়ার পর সামহাও হয় আমার বাবার সাথে বা মার সাথে কোনো কথা ছিল, অথবা কোনো একটা ফোনে বা কোনো একটা কাজে আমি ব্যস্ত ছিলাম, যার ফলে আমি যে পানিটা খাবো সেটা আমার সেন্সে ছিল না বা আমি এটা ভুলেই গেছি। এটা সবসময় অনেক সময় হয় যে অনেক ইম্পর্টেন্ট কাজ, অন্য একটা কাজ করতে গেলে তো ভুলে যায় আর কি, আমি বেশি এটা সেরকম একটা কিছু হয়েছে। তো আমি ওই আমি যে কাজটা করতেছিলাম বা ফোনে কথা বলছিলাম বা যেটাই হোক কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে গেছি। তো আমি যখন ঘুমিয়ে গেছি আমার মনে হয় 2:45 হবে, ওই মুহূর্তে ঘুমটা ভাঙে, এবং ঘুমটা ভাঙে এই ফিলে যে আমার এখনই মনে হয় আমার ভিতরে সব সুখে মানে একদম কাঠ হয়ে গেছে, মানে এখনই মরে যাবো, মানে যেটা বলে ডিহাইড্রেশন হয়, শরীরে 1 ফোঁটা পানি নেই আমার, এরকম লাগতেছে। আমার গলাটা একদম শুকিয়ে গেছে, আমার জিভটা একদম শক্ত হয়ে গেছে, আমি খুব মানে যেটা বলে হুড়মুড়িয়ে ঘুমতে ঘুরছি, পানি খাওয়া লাগবে আমার এখন। তো আমি উঠলাম, উঠার পর আমি একটু অবাক হয়ে গেছি, আর আমি একটু সময় নিয়ে বর্ণনা দিয়ে আমার বাসাটা, সেটা হচ্ছে যে আমার আমি যে রুমটা থাকি আমার এই রুম থেকে আপনার জানা দিয়ে মানে উইন্ডো দিয়ে এপাশে খিলক্ষেত, তারপর হচ্ছে খিলক্ষেতের লিম এরিয়ান আপনার হোটেল রেজেন্সি, আমার বারান্দা থেকে মানে আমার এয়ারপোর্ট দেখা যায় আর কি, সব দেখা যায়। তো আমার মানে চারপাশ থেকে প্রচুর পরিমাণ লাইট আসে আর কি, মানে আমার রুমে প্রচুর পরিমাণ লাইট আসে, আর আমার বাসার সামনে যেই ওয়াটার আছে রাস্তা আছে, তো সেই ক্ষেত্রে সেখান থেকে হিউজ লাইট আসে, যার ফলে আমার বাকি যে আমি আমার রুমের মধ্যে ডিম লাইট ইউজ করি না, কারণ বাইরের আলোতে আলহামদুলিল্লাহ আমার ঘর সম্পূর্ণ আলো থাকে। বাট আমি যখন ঘুম থেকে উঠছি, ওঠার পর আমার উইন্ডো দেখতেছি যে বাইরে আমার মনে হয় কোনো মানে মনে হচ্ছে যে আমি ওই রাস্তা যে পিচ দেয় এরকম কালো একটা অন্ধকারে আমি একা।
আপনি বলছিলেন যে আপনি এরকম অন্ধকার কখনো দেখেননি?
আমি আমি অবাক হয়ে গেছি যে
হোটেল বা এয়ারপোর্ট যাই বলেন সে সমস্ত জায়গায় মানে
লাইট
থাকার কথা।
আমি আমি যেমন রাত্রে তিনটা হোক চারটা হোক এয়ারপোর্ট মাস্ট বি লাইট থাকবে, কারণ থাকার দরকার প্লেন নামে উঠে সেখানে কোনো লাইট নেই। তো আমি একটু ভেবে নিলাম হয়তো বা কিছু এই আমার এই বিষয়টা মাথা আসতে যে কিছুদিন আগে ওই একটা প্রবলেম করেন ঢাকা একটা কারেন্ট ছিল না অনেক মানে অনেক দীর্ঘ সময় পুরো ঢাকায় কারেন্ট ছিল না, আমার মাথা হয় সেটাই হিট আসতে হতে পারে হয়তো এরকম কিছু, আর ওই মুহূর্তে তো ভাবার চিন্তাও ছিল না। তো আমি উঠলাম, উঠার পর আমি যখন বারান্দায় গেলাম ওইখানে দেখলাম সেম এয়ারপোর্টে কোনো লাইট নেই। তো আমি বিষয়টা খুব সিরিয়াসলি নিই হতে পারে হয়তো, তো আমি আমার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গেলাম। ড্রয়িং রুমে যাওয়ার পর সব থেকে মানে বিষয়টা আমার অবাক লাগলো যে আমার ফ্রিজ থেকে মানে মনে হচ্ছে কেউ ফ্রিজের মধ্যে লাইট দিয়ে রাখছে এবং ইন্ডিকেট করতেছে যে এখানেই ফ্রিজটা আছে, এখানে তুমি পানি পাবা।
আচ্ছা,
তো আমি মানে দেখি একটু অবাক হয়ে গেছি, আর ওই মুহূর্তে আবার ভাবছি যে হইতে পারে হয়তো আমার বাবা বা আমার বোন বা আমার মা পানি নেওয়ার পর ফ্রিজের দরজা ঠিক মতো লাগে, কারণ দরজা না লাগলে তো লাইট ধরে থাকে।
লাইটের কি কালার ছিল?
এটা ফ্রিজের ভিতরে যে লাইটটা থাকে
সেই কালার
ছিল। তো আমি ভাবছি হয়তো বা ফ্রিজের দরজা ঠিক মতো লাগানো হয়নি বিধায় হয়তো বা এরকম দেখা যাচ্ছে, আমি এটা কেয়ার করিনি,
আপনি ইগনোর করেছেন।
তো আমি ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ থেকে খুলে একটা এক লিটার বা এক লিটার একটু বেশি এরকম একটা পানির বোতল নিয়েছি। আমি যেহেতু প্রচন্ড পানির পোষা ছিল আমি অলমোস্ট বোতলে অর্ধেক অর্ধেকের বেশি খেয়ে ফেলছি, একদম নিচে হয়তো বা এক গ্লাসে অর্ধেক হবে এরকম পানি। তো আমি চিন্তা করলাম যেহেতু এরকম একটা ভয়ানক মানে ফিল হয়েছে যে পানি না খেতে পারে মরে যাবে ফিল হয়েছে, তো পানি বোতলটা নিয়ে যাই আল্লাহ না করুক আবার যদি এরকম কিছু হয়। তো আমি আবার বোতলটা হাতে নিয়ে আমার রুমে ঢুকলাম, ঢুকে আমার রুমের মধ্যে আমার টেবিলে বোতলটা রাখলাম। ঠিক আছে, এখন যে আমি বেডে শুবো, এখন আমি বেডে মানে বেডে ফিট মানে বেডের দিকে তাকানোর পরই আমি মানে পুরো অবাক, এবং আমার এই মুহূর্তে শরীরে মানে গা ইয়ে উঠছে আর কি, যে আমি দেখতেছি যে আমি আমার আমি বাপ পাশে ফিরে আমার দিকে আমি ফিরে ঘুমাই গেছি। তো আমি এটা ফার্স্টে দেখালাম,
আপনি আপনাকে দেখছেন?
হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে বেডের মধ্যে আমি
আপনি মানে মুখোমুখি আপনারা দুজন মানে আপনার মুখোমুখি আপনি ঘুমাচ্ছেন।
আমি এবং আমার আমি যখন এটা দেখতে পারলাম আমি দেখলাম আমার মনে হচ্ছে আমার দুই পা নড়তেছে না, এবং আমি এখনো তো বুঝতে পারবো না যে মানে মানুষ যখন ফিট হয় বা যেটা সেন্সলেস হয় হওয়ার আগে একটা মানে সিচুয়েশন থাকে যে এই ঘুরতেছি 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 পড়ে যাবো, ঠিক এরকম একটা ফিল হচ্ছে ঘুরতে ঘুরতে পড়ে যাবো। আমি যখন ঘুরতে ঘুরতে পড়ে গেলাম আমি এখান থেকে পড়লাম, বাট আমার ঠিক ওই মুহূর্তে ঘুমটা ভাঙে, এবং এ মানে যখন আমার ঘুমটা ভাঙে এরকম সিচুয়েশন আমার শরীরের মধ্যে গেঞ্জি ছিল গেঞ্জি ভিজে গেছে, তারপর আমার মানে শরীর থেকে অন্যতম গোসল করে আসবে এত ঘাম, আমি যত দ্রুত সম্ভব জানাটা দিয়ে চেক করলাম যে বাইরে আলো হচ্ছে কিনা, হ্যাঁ বাইরে হিউজ আলো অ্যাজ ইউজুয়াল, এবং আমার মনে হচ্ছে যে নর্মাল দিন থেকে আর বেশি আলো। আমি আবার বাইন্দাও চেক করলাম সেখানেও সেম, এবং আমি দেখতে পাচ্ছি আমার বাসার সামনে তো গাড়িও দিচ্ছে রাত তিনটা বাজে ট্রাক গাড়ি
সবকিছু স্বাভাবিক হয়ে গেছে।
তো আমি ভাবলাম ঠিক আছে, তার মানে এটা আমি একটা বাড়ি স্বপ্ন দেখছি, ঠিক আছে। তো আমি লাইট আর হ্যাঁ আমি যখন ঘুম থেকে উঠছি উঠে লাইটটা ধরেছি, কারণ খুব অন্ধকার লাগতেছিল, অন্ধকার বলতে যে মানে ভয় লাগতেছিল, তাই লাইটটা ধরেছি। তো আমি সব চেক করে আমি আবার শুব, শোয়ার জন্য যখন যাই তখন দেখি যে আমার টেবিলের মধ্যে আমি যেই বোতলটা আমি স্বপ্নের মধ্যে মানে পানিটা খেয়ে রাখছিলাম সেই বোতলটাই আছে। আর সব থেকে বিষয় যে পাঁচ মিনিট আগে যদি একটা বোতল ফ্রিজ থেকে বের করে রাখলে যেইভাবে বোতলটা থেকে পানি পড়ে ঠিক ওইভাবেই বোতলটা থেকে পানি পড়তেছে, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই রাখছে বোতলটা।
আচ্ছা,
আমি এটা দেখার পর ওই রাতে আর ঘুমাইতে পারি, আমি ওই বোতলের দিকটা আগেই শুয়েছিলাম। পরের দিন সকালে আমি আমার মাকে বললাম যে আম্মু আমি এই এই বিষয়টা এবার দেখলাম এটা কি, আমার আম্মু বললো হয়তো বা তুমি কোনো বাজে স্বপ্ন দেখছো, তুমি আইকাল কুট চুরা বা চুরা করে তুমি ঘুমা করো। আমার তবু বিষয়টা মনে হয় না নর্মাল না হতে পারে। তো আমি আমার এলাকায় এক বড় ভাই আছে, ওনার কাছে গিয়ে বললাম, ভাই আমি এই বিষয়ে দেখলাম কি হয়েছে। আর উনি আলহামদুলিল্লাহ পাঁচ বার নামাজ পড়ে সন্ধ্যা। আমি উনি আমাকে যেটা বিশ্লেষণ করে যেটা বললো ব্যাখ্যা দিল যে আমরা মানুষ আমাদের মধ্যে কিছু ইন্দ্রিয় থাকে, যেটা আমরা যখন এই যে এখন আমি আমি জেগে আছি, আমি এখন চলতে পারতেছি, এটা এই ইন্দ্রিয়গুলোর জন্যই হচ্ছে। কিন্তু আমি যখন ঘুমিয়ে যাই, এটা মেডিকেল সায়েন্সও বলে, আপনি যদি বলেন যদি যারা এই বিষয় নিয়ে আমার রুহ শুধুমাত্র মানে আমার সাথে থাকে আর কি, শুধু রুহটা থাকে। তো আমি যখন কালকে এই পানির পিপাসা প্রচুর ছিল, ওই সিচুয়েশনে আমি পানি না খেয়ে ঘুমিয়ে গেছি, আমার এত পরিমানে পিপাসা ছিল যে আমার শরীর থেকে আমার রুহটা বেড়ে ওই পানি পান করে। আর আমি যে আমাকে দেখছি সেটা হচ্ছে আমার রুহ যেহেতু বের হয়েছে সেক্ষেত্রে আমি আমাকে দেখছি। আমি যখন ঘুম থেকে উঠছি ওই মুহূর্তে আমার রুহটা আমার মধ্যে ফিরে আসছে, এবং এর জন্যই আমি ঘুম থেকে ওঠার পর সব নর্মাল দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে ভাইয়ার মানে যেটা বিশ্লেষণ ভাই আমাকে বললো,
উনি বললেন।
হ্যাঁ উনি বললেন। এরপর আমি এই বিষয়টার পর আমি এরপর অনেক জায়গায় হাঁটাঘাটি করলাম যে ভাইয়া যেটা আমাকে বললো সিরিয়াসলি কিছু আছে কিনা। হ্যাঁ এরপর আমি প্রমাণ পেয়েছি, মানে যদি গুগলে সার্চ দিলে দেখা যায় যেটা মানুষের ঘুমের পর মানুষের কি কি হতে পারে, এবং অনেক ধরনের মানে ওষুধ আছে যে এই ধরনের ফিলগুলো থেকে রিমুভ পাওয়ার জন্য, বা মানুষের ঘুমের পর মানুষের কি শরীর থেকে কি কি সেন্স চলে যায়, আমরা যে বলি সিক্স সেন্স, আমাদের সিক্স সেন্স, এই সব কিছু মানে ভাইয়ের কথা সাথে মিলে আর কি। তো এইটা হচ্ছে ঘটনা। আর আরেকটু শেয়ার করবো, সেটা হচ্ছে আমি জানি না এটা কতটুকু ভয় লাগবে, বাট এটা আমি মনে করি এটা আমার সাথে ঘটেছে, এবং আমি যেহেতু আমার সাথে ঘটেছে এটা আমার কাছে মনে হয় আমার মতে আমার কাছে খুবই ভয়ানক। কারণ আমি যদি আমার জায়গায় অন্য কেউ যদি তার সামনে তাকে দেখতো, আমি মনে করি না সে ওই মুহূর্তে হাসতো বা সে বলতো এটা ফান।
না এটা সেটা খুবই অস্বাভাবিক, এবং আপনি বিছানায় শুয়ে আছেন এই মুহূর্তে আপনি যদি দেখেন যে ঠিক আপনার মতোই আরেকজন আপনার দিকে পাশ ফিরে শুয়ে আছে এবং আপনি আপনাকে দেখছেন, ব্যাপারটা খুবই অদ্ভুত। কিন্তু মানে ওখানে তো কোনো মিরর ছিল না। হ্যাঁ এক্স্যাক্টলি, যে ওখানে কোনো মিরর ছিল না যে মিররের কারণে আপনি হয়তো আপনাকে দেখবেন, সেরকম তো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এক্স্যাক্টলি, তো সেজন্য ব্যাপারটা অবশ্যই খুব উদ্ভট এবং ভয়ঙ্কর, আমি সেটা বিশ্বাস করি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, আপনার কাছে আবারও ফিরে আসবো। কাউলার কিছু ঘটনা আপনি বলছিলেন যে বলবেন, সেটা নিয়ে আমি কথা বলবো, এবং তার আগে আমি একটু দেখি যে ফেসবুকে কোনো কিছু পড়া যাচ্ছে কিনা এখন। এবং আমাদের যে ফেসবুকের অ্যাড্রেসটা আমি জানি দিই, আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.foodpi and www.facebook.com/bhutafm.rasel। এই দুটো পেজে এসে আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন আমাদের সব কিছুই, এবং আমি ইনভাইট করব আপনাকে এই দুটো পেজে আসার জন্য। এবং স্পেলিংটা হচ্ছে BHOOTFM, এবং ভূতএফএম তারপর .rasel, আমাদের স্পেলিংটা হচ্ছে RUSSELL। তো যাই হোক, আমাদের এখানে হাসিনা মাহতাব দেখতে পাচ্ছি লিখেছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানভীর আহমেদ রাসেল, ফারহান জিম আমাদের সঙ্গে আছেন, আতিকুর রহমান আতিক লিখেছেন নাইস স্টোরি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যে যে আমাদের সঙ্গে আছেন নাইমুর রহমান, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আফরোজা রসি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই, রাকিব রোমেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে তনিমেশ রয় মংলা থেকে তিনি লিখছেন, আমাদের সঙ্গে আছেন জাসিয়া আরবানা, আমাদের সঙ্গে আছেন ইন্দ্রনীল ঘোষ, খুব ভালো লাগছে বাংলাদেশকে এবং এই ভূতাসমকে মন প্রাণ দিয়ে ভীষণ ভালোবাসি, এবং আমাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন আবদুল্লাহ লোমান, এছাড়াও আমাদের সঙ্গে তিনি বরিশাল থেকে আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে তিনি অনেকগুলো মেসেজ পাঠিয়েছেন আসলে। এমবি সাকিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহেদ তানভীর, এছাড়াও লাবিব খান চৌধুরী আমাদের সঙ্গে আছেন, অনেক আগে থেকে প্রথম শোনেন কিন্তু এই প্রথম তিনি কমেন্ট করলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। রহিম রাহানা আমাদের সঙ্গে আছেন, প্রতিবারের মতো আজও তিনি আছেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন যে আমি আরেকজনের মোবাইল নিয়ে ভূত আক্রমণ শুনছি, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, আপনার জন্য অনেক দুঃখিত আমি। তানভীর তানিম আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ওয়ালি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মাহমুদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও বি এম তামিম আখতার এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, রায়হান হুসাইন রাফি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এম ডি এস কে মাফি খান, এছাড়াও আছেন এসান মেইক আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন ফরিদুর রহমান, এবং তিনি বললেন যে আজ ফ্রাইডে তাই আর মিস করলাম না, অ্যাপ দিয়ে শুনছি ফ্রম ইন্ডিয়া, এবং ফরিদুর ফ্রম ইন্ডিয়া, এবং এস এইচ সাগর আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি সালে উদ্দিন, এবং তিনি লন্ডন থেকে শুনছেন, ভয়ে জমে যাচ্ছি, এবং তিনি বলছেন যে বিশ্বকাপ না দেখে লাইট বন্ধ করে ভূত এফএম শুনি। চন্দ্রিমা পল আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তুষার খান, জিলান হাসনাত আমাদের সঙ্গে, কিয়া কায়েস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তানভীর আহমেদ রাসেল, আমাদের সঙ্গে আছেন রাফি সরকার, এবং আমাদের সঙ্গে আছেন রুমানা ফ্রোজ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সন্দীপ চক্রবর্তী, এবং কলকাতা থেকে তিনি শুনছেন, এম ডি নাইম আমাদের সঙ্গে কাছে আছেন, যে কানে হেডফোন টিভিতে চোখ, আমাদের সঙ্গে আছেন মুবিন আহমেদ, কাব্য রাজ আমাদের সঙ্গে আছেন, আই লাভ ভূত এফএম লিখেছেন তিনি, তাই উই লাভ ইউ টু, আমাদের সঙ্গে শাহেদ আহমেদ আছেন, আমাদের সঙ্গে আছেন তানভীর, এছাড়াও জিলান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফারহান, আমাদের সঙ্গে আছেন সজিবুর রহমান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মনির হুসাইন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এম ডি ফরহাদ এস কে সহ আরও অনেকে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং দ্বিতীয় অতিথির কাছে তার দ্বিতীয় ঘটনাটি আমরা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
নিবামী হাসান, এসেছি মূলপুর থেকে, এগিয়ে আমার। তো ঘটনাটা ঘটে হচ্ছে অনেকদিন আগে, প্রায় 5-6 মাস আগে। আমার একটা ফ্রেন্ড আমার বাসায় বেড়াতে যায় নর্মালি, আমি আর আমার ফ্রেন্ড মিলে আমরা স্টে করি, সারাদিন ঘোরাঘুরি করি রাতে খাবার পর। তো ফ্রেন্ডের একটা বাজে অভ্যাস ছিল স্মোক করা, তো স্মোক করতে বাসা তার স্মোক করা যাবে না, আব্বু আম্মু আছে, তো যে কারণে কি করি আমরা দুজন বাসা থেকে বের হই। আমার পাশের লোকেশনটা হচ্ছে এরকম যে আর সামনে হচ্ছে কবরস্থান, তার বাম পাশে হচ্ছে মসজিদ, মসজিদের পিছনে কবরস্থান, আর মসজিদের পাশে একটা পুকুর, আর পুকুরের উপরে যাই আমরা স্মোক করার জন্য। তো যথারীতি স্মোক করতেছি, তো একটা টাইম মানে আমাদের কানে কিছু শব্দ আসে, কিছু লোক কথা বলতেছে, আমরা তো বাংলাতে কথা বলে বাঙালি, তো তাদের কথাটা এমন মনে হচ্ছে যে উর্দুতে বা হিন্দিতে কথা বলে যেরকম মনে হয়। তো আমি তো এগুলো পাত্তা না দিয়ে বসে বসে স্মোক করতেছি, তো ও কি করছে আস্তে করে আমাকে টাচ করে মানে বাম দিকে তাকানো ইশারা দিল। তো আমি বাম দিকে যখন তাকালাম, তাকানোর সাথে সাথে আমি দেখলাম যে বিদ্যুৎ যে খুঁটিগুলো থাকে না, অনেক লম্বা লম্বা খুঁটি, তো ওইরকম সাইজের দুইটা লোক কথা বলতেছে, তা বাংলাতে না উর্দুতে।
আচ্ছা,
তো আমরা সাধারণত কি বলি যে গায়ে জুব্বা পরা থাকে অথবা এর মতো কিছু এরকম টাইপের। আমি দেখি যে নর্মালি মানুষের মতোই, বাট গায়ে মনে হচ্ছে একটা শ্যাডো দিয়ে ঢাকা, আর অনেক ফসা ছিল মুখে, দাড়ি, মানে আমি কোনো পশম দেখি নাই তাদের শরীরে। এটা দেখার পর আমরা দুজনেই দৌড়ে বাসায় চলে আসি, তাড়াতাড়ি করে মানে আমার রুমে বসি, বসার পর দুজনে দুজনকে চিন্তা করি যে এটা কী দেখলাম। তো দুজনে এটা ইগনোর করি, বিষয়টা ইগনোর করে ঘুমিয়ে পড়ি। তারপর দিন সকালে ও জলদি ঢাকায় চলে আসে, আর আমি কিছুদিন বাসায় স্টে করি। তো ওই জন্য আব্বুকে বলি নাই, ফার্স্টে আব্বুকে বলি নাই, যা আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল তাদের জানালাম। তো তারা বললো যে এটা হয়তো তোর মনের ভুল, এর আগের দিন একটা কিছু দেখছিস, ভয়ে ভয়ে ঘুমিয়েছিলি, তার কারণে এই অবস্থা হয়েছে আর কি। তো আমি বললাম হ্যাঁ হতে পারে মনের ভুল, জানালাম ওদেরকে। তারপর ওই দিন সবাইকে জানানোর পর ওই দিন ওর আগের মতো সব কাজ টাজ করলাম, রাতে খাওয়া দাওয়া খেয়ে আবার ঘুমালাম। ঘুমানোর পর আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা কি আমার দুই পাশে নদীর মতো, আর আমি হাঁটতেছি, মানে যতই হাঁটতেছি ততই রাস্তাটা বাড়ছে, যতই হাঁটছি তো ততই রাস্তাটা বাড়ছে। তো হাঁটতেছি আর এর মধ্যে আমার কানে একটা সাউন্ড আসলো, মানে কেউ কথা বলতেছে যে তুমি যখন আমার দেখলা আজ যখন তুমি তার সব কাউকে কথাটা বলছো, তখন তোমাকে একটা ইশারা বা ইঙ্গিত দেওয়া হয়েছে তুমি যাতে না বলো। তুমি নেক্সট টাইম কেন আবার বললে, সেটার জন্য তোমাকে পস্তাতে হবে। পস্তাতে এখনো হয় নাই, হয়তো বা সামনে পস্তাতে হবে।
খুব বেশি দিন আগে ঘটনা না?
হ্যাঁ,
আপনি এই ব্যাপারটা কারোর সাথে কোন মানে বিশিষ্ট জন যিনি এই সমস্ত ব্যাপার নিয়ে সম্পর্কে জ্ঞান রাখেন তাদের এরকম কারোর সাথে শেয়ার করেছেন এই ব্যাপারটা?
না স্যার, শেয়ার করিনি দুটা কারণে। একটা হচ্ছে আমি ইন্টারেস্ট যে কি হবে সেটা দেখার জন্য, বেঁচে থাকলে তো আল্লাহর রহমত, আর যদি মরে যায় সেটা তো অন্য বিষয়। আর সেকেন্ড হচ্ছে যে একবার বলার পর এত বড় সতর্কবাণী, দ্বিতীয়বার বলার পর দেখেছে কোনো সতর্কবাণী ছাড়াই এমনটা ক্ষতি করলো আমার, না করে কোনো ফ্যামিলি মেম্বারে করতে পারে। তারপর আমাদের বাড়িটা হচ্ছে যে ভাই পুরাপুরি একটা কবরস্থানের উপরে, সেটাতে আপনার আগের জন্মে যখন আমার আব্বুরা ছোট ছিল তখন সেখানে গ্রামের মানুষদেরকে আগে তো জানেন 1971-72 মানে কবরস্থান ছিল অনেক বড় বড়। তো ওটাতে রিপেয়ার করা হয়েছে, করার পর আব্বু ওখান থেকে জায়গা কিনছে, জায়গা কিনছে। আমাদের বাড়ি করার সময় কি হয়েছিল যে এখন পিলার দেওয়া তো বা নিচে ঢালাই দেয় না, তো তখন যখন মাটি খুঁড়তেছিল তখন ওখান থেকে মানে কঙ্কাল বেরিয়েছিল, আব্বুগুলো ইগনোর করছে, বাড়ি বন্ধ করছে। বাট এখনো মাঝে মাঝে সমস্যা হয়। সমস্যাটা কি হয় যে আমার তো কবরস্থান ছিল, তো আম্মু যখন ঘুম থেকে ওঠে রাতের বেলা নামাজ পড়ার জন্য, তো আম্মু যখন উজু করে নামাজ পড়ে তখন দেখে যায় আমাদের ডাইনিং এ অথবা কিচেনে কেউ কাজ করতেছে, অথবা কেউ কোরআন শরীফ পড়তেছে, কেউ কান্না করতেছে, এরকম অসুবিধা। বাট আমাদের কোনো ক্ষতি করে না। ক্ষতি একটাই করছিল, সেটা হচ্ছে আমার ছোট ভাই জন্মের সময়, সেটা হচ্ছে যে সেটা বলতে অনেক কষ্ট লাগতেছে যে আমার একটা ছোট ভাই মারা গেছিল আমার পরে, যে জন্ম হওয়ার পরে। তো যখন এগুলো ইয়া করা হয়েছিল যে কেন হয়েছে বা কি হয়েছিল, তখন মানে হুজুর বলতেছিল যে তোমাকে যখন বাইরে করা হয়েছিল যখন তোমাকে একটা ইশারা দেওয়া হয়েছিল করবো না তোমার একটা কিছু, বইগুলো ইগনোর করার পর বাড়ি করছে, যার কারণে মানে এটা আমার ছোট ভাই।
তার মানে কেউ চায় না যে আপনার?
হ্যাঁ, আমরা ওখানে থাকি আসলে চায় না।
জি, বুঝতে পারছি। এবং আমার মনে হয় যে আপনি অনেক এমনিতেই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, উনি আর কথা বলতে পারছেন না, আমার ছোট ভাইয়ের কথা মনে পড়েছে বলে উনি বেশ ইমোশনাল হয়ে গেছেন। তো যাই হোক, আপনারা যারা বলেন যে এখানে যারা আসেন ঘর বানিয়ে বলেন, আপনারা যদি চোখের পানিতে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে এরকমভাবে কেউ এখানে বানিয়ে বলতে আসলে আসেন না, কারো তো কোনো বেনিফিট নাই। আসলে রাত জেগে এখানে কষ্ট করে বসে থেকে আপনাদের ঘটনা শোনাবেন এবং তার জন্য এক্সট্রা কোনো কিছু পাবেন, আপনাদের ভালোবাসাটাই তারা সবচাইতে বড় মনে করেন, এর চাইতে আর কোনো কিছু নাই। তো আবার অনেকে বলেন যে এই ঘটনাটা অমুক ঘটনার মতো লাগছে, আসলে ব্যাপারটা হচ্ছে কি আপনার পরিবারে আপনি কমপক্ষে 10 জন লোককে পাবেন যে 10 জন লোকের মাছ মারতে গিয়ে পরিবারে কারোর সাথে সমস্যা হয়েছে, এবং 10টা ঘটনা কম বেশি একই রকম, এরকম ব্যাপার কিন্তু আমাদের সাথে অহরহই ঘটে। আর আমরাও তো আসলে সবার ঘটনায় যে এতজন যে ঘটনা পাঠান, আমরা তো ঘটনা সিলেক্ট করি এবং আমরাও কিন্তু একটু খোঁজ খবর নিয়েই তারপরে দেখি যে কার ঘটনা শোনানো যায় কার ঘটনা শোনানো যায় না। তো এইটা এই ব্যাপারে একটু মাথায় রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস সবসময় বলি যে আপনি ঘটনাটি সত্যি না মিথ্যা এই দ্বন্দ্বে গিয়ে গল্পের মজাটা নষ্ট করবেন না, তাহলে দেখবেন যে কোনো কিছুই হবে না, কারো খামাখা আপনার সময়টা নষ্ট হবে, আপনার মনে হবে যে আপনি একটা ঘটনা শুনলেন, সেই ঘটনাটা আপনি ঘটনা শোনার চাইতে সেটা সত্যি না মিথ্যা সেটা নিয়ে ভাবতে শুরু করলেন এবং সময়টা পুরোপুরি বৃথা চলে যাবে। তো আমার সেটাই মনে হয়। যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকে এখানে লিখছেন আই লাভ ফুট এফএম, যেমন আমাদের এখানে একাকী মন, মেহেদি, আমাদের সঙ্গে আছেন নয়ন পাল, এবং সবার কমেন্ট মোটামুটি একই রকম। আর সানি আমাদের সঙ্গে আছেন, আফরোজ রস্তি আমাদের সঙ্গে আছেন। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যারা আছেন এই মুহূর্তে সবাইকে। আমরা আবারও একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে একটা ছোট্ট অডিও ক্লিপে যাবো এবং সেই অডিও ক্লিপের পরে আমরা আবারও ফিরে আসবো আমাদের অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio 50, 88 FM, and Do 50.
Exclusively on FusionBD.com.
Boot FM.
The night comes alive with grounding form.
আসসালামু আলাইকুম, রাশেদ, আশা করি আপনি ভালো আছেন। আমি অস্ট্রেলিয়াতে থাকি, যে কারণে আমার ওখানে এসে গল্পটা শেয়ার করা হলো না। যাই হোক, গল্পটা শুরু করি। গল্পটা হচ্ছে 2005 এর, তখন আমি ক্লাস 10 এ পড়ি। অ্যান্ড আই ওয়াজ বর্ন ইন ব্রডারব্যান্ড ইন সৌদি আরবিয়া, সো ওখানেই আমার অনেকগুলো বছর কেটে গিয়েছে। তখন হচ্ছে কি, আমার যিনি বনপন আছে, আমার বড় বোন একটা স্কুলে জব করতেন এবং আমি পড়তাম ক্লাস 10 এ। তো ঘটনাটি হচ্ছিল কি, আমাদের বাসায় ঘটা, আমাদের যে রুমটা ছিল রুমের সাথে একটা বারান্দা ছিল, তো ওখানকার বিল্ডিং গুলি হচ্ছে সবগুলো একসাথে একসাথে লাগানো, কোনো বিল্ডিং এর মাঝখানে কোনো গ্যাপ নাই। তো আমাদের বাসাটা, আমাদের বেডরুমটা ছিল একদম পিছনের দিকে, তো আমাদের পাশের যে বিল্ডিংটা ছিল, মানে পিছনের যে বিল্ডিংটা ছিল, ওটা আবার আমাদের বাসার সাথে পুরো লাগানো ছিল। তো তার বারান্দাটার দরজা যদি খোলা হয়, উপরে দেখা যায় আকাশ, যেহেতু আমরা টপ ফ্লোরে থাকতাম, এবং পাশে হচ্ছে দিকে আরেকটা বিল্ডিং এর ছাদে বিশাল উঁচা ওয়াল, এছাড়া ওই বারান্দার আর কোনো ভিউ ছিল না, যার কারণে আমাদের ওখানে যাওয়া হতো না, ওই বারান্দাটার দরজাটা খোলাই হতো না। তো বারান্দার সাথে একটা ছোট রুম ছিল, যেটাকে আমরা স্টোর রুম বানিয়ে রেখেছিলাম অনেক বছর ধরে, অ্যারাউন্ড লাইক ফর 16 ইয়ার্স, যেহেতু আমার বোন ও বাসাতেই, আমার জন্ম হওয়ার আগেও আপু আমার অনেক বছর ওর বাসাতে থেকেছে, তো অ্যাট দ্যাট টাইম ইট ওয়াজ অলরেডি 15-16 ইয়ার্স যে ওই রুমটা বন্ধ হয়েছিল। আর একটা ছোট ভাই আছে, তো তখন ওকে 6 এ পড়তো, সে বড় হচ্ছে, তার মধ্যে একটা ভাব আসছে যে আমার একটা একা রুম লাগবে। তো বাবা যেটা করলেন যে ওই রুমের মধ্যে একটা বিছানা, একটা পড়ার টেবিল, কম্পিউটার সবকিছু সেট করে দিলেন, একটা নর্মাল রুম যেরকম হয়। কিন্তু আমার ভাই ওই রুমে থাকতো না, কথা হচ্ছে না আমি দিনের বেলা এখানে থাকবো কিন্তু রাতে এখানে থাকবো না, কারণ ওর ভয় লাগতো। তো রাতে যখন আমি শুতে যাবো, তখন আমি বলছিলাম যে লাইট অফ করে, দরজা বন্ধ করে ভিতরে আসো। তো সে বন্ধ করছে, লক করছে, আর বলছে আজকে কেমন জানি আকাশটা হয়ে আছে, দেখতে ভয় ভয় লাগছে। তা আমি বললাম চুপচাপ সুন্দর মতন লক করে ভিতরে আসো। তো যখন লক করলো, লাইট অফ করলো, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, পরে ভিতরে আসলো, দরজাটা, বারান্দার দরজাটা আটকিয়ে বারান্দার দরজাটা লক করে দিলাম, তো ও চলে গেল। আমার আবার অভ্যাস ছিল যে যেহেতু সকালে অনেক সকালে উঠতাম, তো আমি রাতে যখনই শুই, 11টা 12টার আগে কখনোই শোয়া হয়নি, তো যখনই শুতাম আমি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়তাম। আর এটা ছিল হচ্ছে এক বৃহস্পতিবার রাতের কাহিনী, কারণ শুক্র আর শনিবার আমাদের বন্ধ থাকতো স্কুল। সো শুক্র আর শনিবার হলে যেটা হতো, আমি ঘুমিয়ে পড়তাম ঠিকই, কিন্তু আমার বড় বোন ঘুমাতো না, যেহেতু কালকে বন্ধ, সে দেখা যেত ফোনে কথা বলতো, না হলে মুভি দেখতো, না হলে গান শুতো, কিছু না কিছু একটা করে সারা রাত সে জেগে থাকবে। আমি অ্যাজ ইউজুয়াল শুয়ে পড়ি এবং আমার বোন ফোনে কথা বলছে, তারপরে গান শুনছে, আমি সবই শুনছি, কারণ আমার ঘুম খুবই পাতলা ছিল। তো তার যখন সব করা শেষ, শি ওয়াজ ফিলিং বোর্ড অ্যান্ড শি ওয়াজ অ্যাস্কিং মি যে আই উঠ না, আমি শুনছি, আমি টের পাচ্ছি যে আমাকে ডাকছে, কিন্তু আমি উঠছিলাম না, আমি জিদ করে শুয়েছিলাম যে না, আমি এখন ঘুম থেকে উঠলে আমি আর ঘুমাতে পারবো না। তো আমি আবার ছোটবেলা থেকে প্রচন্ড রকমের ভীত, আমি কখনো একা শুতে পারতাম না, এবং ছোটবেলা থেকে, মানে বুঝার পর থেকে আমি আপুর সাথেই ঘুমাতাম, তো ও জানতো ব্যাপারটা যে আমি কি পরিমাণ ভীত। তো ও আমাকে ভয় দেখানোর চেষ্টা করতে লাগলো যে দেখ কি জানি একটা আছে ওখানে, হ্যাঁ তুই শব্দটা পাচ্ছিস? আমি বুঝছিলাম যে আমাকে ভয় দেখানোর জন্য এই কাজটা করতেছে, এবং আমি এখন তো উঠবো না, আমি ঘুমিয়ে থাকবো বলে আমি চিৎ করে শুয়েছিলাম। এত অনবরত বলেই যাচ্ছে, ও বলা থামছে না। হঠাৎ করে ও আমাকে বলে কি, তুই শুনতে পাচ্ছিস না কিসে তুমি আওয়াজ হচ্ছে? তো আমাদের যে স্টোর রুমটা, মানে স্টোর রুমটা ছিল, ওটা যদি লাইট জ্বালানো থাকতো, সেই লাইটটা আমরা আমাদের বেডরুমে, সে বারান্দার দরজাটা ছিল, ওটা দিয়ে দেখতে পেতাম। এবং তখন শীতের একটা রাত ছিল, তখন অ্যারাউন্ড কাছে রাত 3:30-3:30 মতো, এবং ঠান্ডার দিন ছিল, যার কারণে এসি ফ্যান সব অফ ছিল। ইট ওয়াজ লাইক টোটালি পিন ড্রপ সাইলেন্ট। তো যদি কোনো শব্দ হয় সেটা স্পষ্ট আমরা শুনতে পাই। আসলে কি হচ্ছিল যে রুমের যে দরজাটা ছিল, ছোট রুমটার একটা দরজার মধ্যে যদি খোলা বন্ধ করার, বাতাসে খোলা বন্ধ করার একটা আওয়াজ,
আমি আমার সেটা ঠিক এক্সপ্লেইন করতে পারবো না। একটা দরজা খোলা যে ক্যাঁচা ক্যাঁ করে একটা আওয়াজ হয়, তো ওই আওয়াজটা হচ্ছিল যে বাতাসে দরজাটা মানে দুলছে, একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, খুব জোরে হচ্ছে না, খুবই আস্তে আস্তে হচ্ছে। তো লিটারালি আমার আপু এটা বলার পর আমার কানে যখন ওই আওয়াজটা আসে, আমি আপুর দিকে ঘুরে উঠে বসি। দুজনই বসে আছি, দুজনই বারান্দার দরজার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে দেখি বারান্দার নিচ থেকে আলো আসছে এবং স্টোর রুমের লাইটটা ধরালে যেরকম আলো ওই আলোটাই, কিন্তু আলোটা আস্তে আস্তে খুবই ব্রাইট হয়ে যাচ্ছে, মানে খুবই আলোকিত, যে রুমের লাইট না শুধু বাহিরে মনে হয় সকালও হয়ে গিয়েছে এরকম একটা আলো। তো আলোটার দিকে আমরা এক নজরে তাকিয়েছিলাম, খুবই বাতাসের শব্দ, শুয়ে শুয়ে করে বাতাসের শব্দ শোনা যাচ্ছে এবং দরজাটা খুলছে এবং বন্ধ হচ্ছে। একটা পর্যায়ে যেটা শুনলাম যে রুমের মধ্যে ধরেন আপনি কতগুলি সিডি বক্স কাগজ নিচে ফেলে যদি ওটার মধ্যে হাঁটেন সেরকম একটা আওয়াজ হবে, এরকম একটা আওয়াজ পাচ্ছি যে রুমের মধ্যে কেউ একজন সিডি বক্স বা কাগজ টাগজ সবকিছু মিলায় নিচে ঝুলিয়ে ওটার উপরে হাঁটছে। তখন আরেকটু ভয় পাই। আমরা দুজনই সেদিন বুঝেছি যে ভয় পেলে যে মুখের থেকে কোনো আওয়াজ বের হয় না সেটা সেদিন ঠিক টের পেয়েছি দুজন। আমরা তখনও নড়াচড়া করছিলাম না, আছে না যে লাইটটা একটু জ্বলাবো সেটা সাহস আমি পাচ্ছিলাম না। আপু করলো কি আস্তে আস্তে পিছনে গিয়ে আমাদের বিছানার পাশেই লাইটটা ছিল, তো লাইটটা অন করলো। লাইটটা অন করার পরও কিছু চেঞ্জ হলো না, ওই আলোই দেখছি আমরা এবং ওই শব্দই শুনে যাচ্ছি যে কেউ হাঁটছে রুমের ভিতরে, এবং হাঁটার সাথে সাথে কেন যেন মনে হচ্ছে সব কিছু তছনছ করে ফেলছে, যে কিছু খুঁজছে। আমরা আস্তে করে গিয়ে দরজাটা খুললাম, দরজাটা খুলেও আমরা বারান্দার দরজাটার দিকেই তাকিয়েছিলাম। হঠাৎ করে দেখলাম বারান্দাটার দরজাটা কেউ খোলার চেষ্টা করছে। এটা দেখে কিছু না বলে আমরা দুজন দৌড়, আমাদের ঠিক পাশে ছিল আপু আমার রুম, আমাদের পুরো পাশাপাশি মাঝখানে শুধু একটা ওয়াল। আপু আমার রুমে গিয়ে দরজাটা থাম করে খুলেছি, তো আমু তখনও জানা ছিল, আমার ছোট ভাইটা দরজাটা খোলার সাথে সাথে লাফ দিয়ে উঠলো, এবং আব্বুরও ঘুম আমার মতন খুবই পাতলা ছিল, সেও মানে উঠে বলে কি হয়েছে তোমাদের, বলে কি প্লিজ তোমরা আসো পাশের রুমে জানি কি আছে। আপু একটা লাঠি নিল, ভাবলো চোদ্দোর কিছু, সে লাঠি নিয়ে রুমের মধ্যে এসে লাইটটাই জ্বালিয়ে দরজাটা খুললো। দরজাটা খোলার পর যেটা আমরা দেখি সব থেকে বেশি অবাক হই যে স্টোর রুমটার দরজাটা লকড ছিল। ইট ওয়াজন্ট ওপেন, ইট ওয়াজ লকড অ্যাজ মাই ব্রাদার লকড ইট। আমার ভাই এসে বলে যে আমি তো দরজা লক করে গিয়েছিলাম। আমি কি হ্যাঁ এটা লকই আছে, কিন্তু রুমের লাইটটা জ্বালানো ছিল, রুমের লাইটটা অফ ছিল না, এবং দরজাটা যে লক করা হয়েছে দরজার চাবিটা আমার ভাইয়ের কাছেই ছিল এবং ওই দরজার একটাই চাবি ছিল। আমার বাবা আশেপাশে তাকিয়ে চিন্তা করছে যে মানুষও যে আসবে আসার তো কোনো জায়গা নেই, কারণ পাশের যে বিল্ডিং এর ওয়ালটা ওটা এত উঁচা যে দুইটা মই লাগবে শুধু ওই ওয়ালের উপরে উঠার জন্য, ওটা এত উঁচা ছিল। আশেপাশে কোনো যাওয়াই জায়গা নেই, মানে এখানে যে চোর যে ঢুকবে যদি কোনোভাবে ল্যাপটপ দিয়ে ঢুকেও পড়ে তার যাওয়ার আর রাস্তা হবে না, কে আসবে বিরাট। আমার ভাই করলে কি চাবিটা দিয়ে রুমের দরজাটা খুললো, খোলার পর দেখে আমরা যা শব্দ পাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমরা যা চিন্তা করছিলাম সেটাই ওখানে ছিল। ওর রুমের ওর যত গেমের সিরিজ ছিল বা মুভি সিরিজ ছিল সব কিছু ফ্লোরের মধ্যে ছড়ানো, ওর বই খাতা গুলি সব ফ্লোরের মধ্যে ছড়ানো এবং সিডি গুলির বক্স টক সব ভাঙা। আমার ভাই খালি বলতে লাগলো যে আব্বু এগুলি আমি করি নাই, কারণ সে ভাবছিল সে হয়তো বকা খাবে যে রুমের কি অবস্থা করে রাখছে। এবং আমি তো দেখেছিলাম ও যখন রুমটা লক, আমার ভাই আবার খুবই টিপটপ ছিল, সে সবসময় সবকিছু গুছিয়ে রাখত, সেখানে এরকম একটা অবস্থা হবে এটা চিন্তাও করা যায় না। আর আমার ভাই তো নিজেই রুমটা যখন লক করছিল আমি ওখানেই দাঁড়িয়ে দেখছিলাম যে ও রুমের লাইটটা অফ করলো, জিনিস কম্পিউটার অফ করলো, লাইট অফ করলো, তারপর রুমের থেকে বের হলো। এটা কখন হলো, কিভাবে হলো, এবং রুমটা লক করে রুমের ভেতরেও তো কেউ ঢুকে, এবং কেউ যদি আসেও সে এসে উইদিন ফিউ সেকেন্ডস কোথায় গিয়ে বাড়াবে, এটার উত্তর অ্যাকচুয়ালি আজও পর্যন্ত আমাদের জানা হয়নি যে আসলে ওদিন রাতে এটা কি ছিল। আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আমি কখনো কোনো কিছু দেখিনি, বাট এই অনুভূতিটা যে হয়েছে এটা অনেক ভয়ঙ্কর একটা অনুভূতি ছিল। এবং সেদিন সারা রাত আমি আর আমার বোন খালি দরজার দিকে তাকিয়ে ছিলাম যে আবার কি কিছু দেখবো। এরপর যেটা হলো, আব্বু দরজা লক করে আব্বু আমরা যাতে ভয় না পাই আব্বু বলতে লাগলো যে আমি ধরো এটা কিছু না, মনে হয় চোর টোর আসছিল, চোর না আসলে বিড়াল আসছিল, কিছু একটা আসছিল, এটা কোনো ব্যাপার না, তুমি গিয়ে শুয়ে পড়ো। আব্বু আমি গিয়ে শুয়ে পড়লো, আমরা দুজন লাইট জ্বালিয়ে দরজার দিকেই তাকিয়ে রইলাম। হঠাৎ করে দেখি লাইটটা আবার অন হয়েছে। এবার যখন অন হয়েছে লাইটটা দেখার সাথে সাথে আমরা আবার আব্বু আমার রুমের দিকে দৌড় দিই এবং আব্বু আবার আসে, আবার এসে দেখে আবারও লাইটটা অন করে থাকে। জানি আব্বু তখন খালি বললে যে কিছু করা লাগবে না, এই দরজাটা আর খুলো না, এবং আমার ছোট ভাইকে বললে তুই এই রুমে আর যাবি না। এরপর সেদিন সারা রাত এভাবেই কেটে গেল। তারপরে যেটা হলো যে সাত আট দিন আমাদের ঘুমিয়ে আসতো না, শুধুমাত্র আবার কিছু দেখবো নাকি এই চিন্তা করে। তো আস্তে আস্তে সময়ের সাথে আমি ভুলে যেতে লাগলাম, কিন্তু ঘটনাটা আমার আজও স্পষ্ট মনে আছে। সেদিন রাতের অনুভূতিটা আমি আসলে কাউকে বলতে পারবো না, তারাই বুঝবেন যারা কিছু দেখেছেন, তার যারা কিছু অনুভব করেছেন, কিন্তু আমি জানি না ওটা কি ছিল। এটার উত্তর যদি আপনার জানা থাকে ভাইয়া তাহলে অবশ্যই জানাবেন। তো আমার গল্পটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
Boot FM, the night comes alive with Gramophone.
Welcome back. শুনছেন সব সময় বেরিয়েছে আমি রাত্রেলাচির সাথে। আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকে অপেক্ষা করিতে সময় রাত 1:39। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আরো একটা ইমেইল শোনাবো আপনাদেরকে, যে ইমেইলটি আমার কাছে এই মুহূর্তে রয়েছে। সেই ইমেইলটি যেভাবে লেখা আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ওয়ালাইকুম আসসালাম, আমি মেহেদী হাসান বাঁধন নড়াইল জেলার শোলপুর গ্রাম থেকে বলছি। আমি HSC সেকেন্ড ইয়ারে পড়ি, তাই পড়াশোনার কারণে স্টুডিওতে সে ঘটনা বলতে পারছি না, তাই দয়া করে পড়ে শোনাবেন এবং শোনালে খুশি হবে। তো সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি 2002 সালের মার্চ মাসের 13 তারিখে। আমি আর আমার যার ঘটনা বলবো সে হলো আমার বন্ধু, তার বাবা, তাদের দুজনের ঘটনা। তো রাসেল ভাই, তিনি পেশায় একজন কসাই, যেহেতু তিনি কসাই ছিলেন তিনি আগামী সপ্তাহে যে গরুটা জবাই করবেন সেই গরু কিনতে হাটে যান। গরুর হাটটা ওনার বাড়ি থেকে বেশ দূরেই ছিল বটে। তো সবকিছু ঠিকঠাকই ছিল, তিনি তার মতো করে পছন্দের গরু কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গরু কিনতে কিনতে সময় চলে যায়, হালকা বেলা ছিল, মানে যেটাকে বলে সাজ সন্ধ্যাবেলা। মন মতো গরু কিনতে পারায় তার মনটা বেশ ফুরফুরে ছিল। তারপর হঠাৎ করে তার মনে পড়ল বাড়ি থেকে বলে দিয়েছিল বাজার করে আনতে, তা না হলে রান্না হবে না। তিনি চিন্তায় পড়ে গেলেন, এখন কোথা থেকে বাজার করবেন। আর হ্যাঁ, হাট থেকে বাড়ি আসতে হলে বিলের মধ্য দিয়ে কাঁচা রাস্তা আছে, ওটা দিয়ে আসতে হবে। তখন তিনি বিলের মধ্যেই ছিলেন, তো তিনি দেখলেন বিলের মধ্যে বাজার খুলেছে। তিনি তো অবাক, এখানে বাজার কিভাবে? মনে মনে ভয়ও পেলেন। তারপর ভাবলেন, না অনেকদিন তো একদিকে এদিকে আসা হয় না, হয়তো নতুন কোনো বাজার হয়েছে এখানে। তারপর ভাবলেন, ভালোই তো, বাড়ির জন্য বাজার করা দরকার ছিল, বাজারটা এখান থেকে সেরে নিই। তারপর গরুটাকে পাশের একটা গাছের সাথে বেঁধে রেখে তিনি বাজারে ঢুকে গেলেন। ঢুকে অবাক, কারণ শুধু দোকান আছে, দোকানদার দোকান এবং শুধু দোকানই আছে, আর দোকানদার দোকানে বসা। কিন্তু অবাক বিষয় হলো সব কয়টা দোকানদার তার দিকে তাকিয়ে আছে এবং মুচকি মুচকি হাসছে। মনে হচ্ছে দোকানদাররা তার জন্যই বসা ছিল। তিনি তো ভেবে নিলেন যে একটু রাত হয়ে গেছে বলে মনে হয় খরিদ্দার নেই। তারপর আস্তে আস্তে সবকিছু কেনাকাটা করলেন, পেঁয়াজ, রসুন, আদা, মাছ, ঝাল, সবকিছু। তো ভাবলেন বাড়ি গিয়ে একটু ভালো মন্দ খাবো, তাই একটা মাংসের দোকানের দিকে এগিয়ে গেলেন। মাংসের দোকানে যিনি বসা ছিলেন তার দিকে তাকিয়ে তিনিও একটু মুচকি হাসলেন। দোকানদার তাকে বলল, কত কেজি গোস্ত দিব কাকা? উত্তরে তিনি বললেন, 2 কেজি দাও। তারপর বললেন, কিসের মাংস? তিনি যেহেতু কষাই পেশায় তার ছিল কসাই, তাই তিনি গরু অথবা ছাগলের মাংস হলে অবশ্যই বুঝতেন, কিন্তু তার ছাগল গরু বা মহিষের মাংস ছিল না বলেই তার ধারণা। তো দোকানদার উত্তরে মুচকি হেসে বলল, কাকা এত জেনে কি হবে, কিসের মাংস, মাংসটা ভালো, বাড়ি নিয়ে যেয়ে খাও, মজা পাবে। তো তিনি ভাবলেন যে আচ্ছা থাক, এত জানার দরকার কি, নিয়ে যাচ্ছি। তো ব্যাগে নিয়ে যখন হাঁটা দিলেন মাংসের, তখন ব্যাগটা হাতে নিয়ে, তখন দোকানদার বললেন, কাকা তুমি শুনতে চেয়েছিলে না কিসের মাংস এটা, আসো দেখে যাও মাথাটা কিসের। তো তিনি মানে তাহলে বুঝবা যে এটা কিসের মাংস। তো তিনি কৌতূহলবশত সেখানে এগিয়ে গেলেন এবং গিয়ে দেখেন, মনে হয় জীবনে এর চেয়ে বড় ভুল তিনি আর কোনোদিন করেননি। দোকানদার যার মাংস ওনাকে দিয়েছিল সেটার মাথাটা একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন। কাপড়টা ওঠালে তার হাত পা ঠান্ডা হয়ে গেল এবং পানির মাটি এবং পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি দেখলেন মাথাটা আর কিছুর না, তার নিজের, অর্থাৎ সে কাকার। দোকানদার ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, কাকা তোমার সিনার মাংসটা দিয়ে খেয়েও খুব মজা পাবে। তখন তিনি, তার মাথায় আর কোনো কিছু কাজ করছিল না, তিনি সবকিছু ফেলে দিয়ে আল্লাহর নাম নিয়ে দৌড় দিলেন। দৌড় দিয়ে একবার তিনি পেছন ফিরে তাকালেন এবং তিনি দেখলেন সেই কসাই হাতে চাপাতি নিয়ে ওনার পেছন পেছন দৌড়াচ্ছে। আর কসাইয়ের চেহারাটা ছিল খুব মারাত্মক, শুধু চোখের কোটরটা ছিল এবং ওই কোটরে কোনো চোখ ছিল না। এটা দেখে আরো জোরে তিনি দৌড় দেন এবং ওই যে গাছে গরুটা বেঁধে রেখেছিলেন ওটা আনার জন্য, ওখানে গিয়ে দেখলেন ওই বাজারে যত দোকানদার ছিল তারা সবাই গরুটা কেটে ওখানে খাচ্ছে এবং ওনাকে দেখে সবাই তাকিয়ে আছে এবং তাদের সবার মুখেই একটা ভয়ঙ্কর হাসি। এটা দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, জ্ঞান হারালেন। জ্ঞান ফিরে পাশের একটা মসজিদের বারান্দায় তিনি দেখেন যে শুয়ে আছেন এবং তার পাশে ছয় সাতজন লোক। ওই ছয় সাতজন বলল যে ওনারা ফজরের নামাজ পড়তে এসেছিলেন এবং তাকে অজ্ঞান অবস্থায় পান এবং মসজিদে নিয়ে আসেন। তারা সবাই ঘটনাটি খুলে বলতে বললেন এবং শুনলেন এবং তাদেরকে বললেন যে তাদের সবাইকে তিনি অনুরোধ করলেন যে আমাকে একটু বাড়িতে দিয়ে আসো। তারা তাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসলো এবং তার কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে গেলেন এবং মানে বেশ অসুস্থ হয়ে গেলেন। এই ছিল ঘটনা। লেখা যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম, তারপরে তিনি তার মোবাইল নাম্বারটি শেয়ার করেছেন। তো এই ছিল ঘটনা এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনি বলছিলেন যে আপনার আপনি তুলা রাশি এবং এই জন্য আপনার বিভিন্ন কিছু আপনি সেন্স করতে পারেন, রাইট?
জি।
এবং আপনি বলছিলেন যে আপনার বাসাতেই অহরহ এলোমেলো সব ঘটনা ঘটে, একটু বলবেন যে কেন এরকম এলোমেলো ঘটনা আপনার বাসায় ঘটে, কি মনে হয় আপনার?
আমি এইটুকু আমার যতটুকু মনে হয়, প্রথমত আমার বাসাতে উপর রুফ, মানে আমার বাসার উপর ছাদ। তো নর্মালি বাসার ছাদের মধ্যে আপনার ওই কারো হাঁটার শব্দ বা মশলা বাড়ছে এরকম শব্দ অ্যাজুয়াল হয়,
রেগুলার।
হ্যাঁ, এটা নর্মাল। এবং আমি কিছুদিন আগে, তিন দিন বা চার দিন আগে হবে, আমি একটা জিনিস ফেস করলাম, একটা সমস্যা যে একসাথে যদি আপনার দশ বারো জন লোক মুখ করলে যেই পরিমাণ ধোঁয়াটা হয় ততটুকুই ধোঁয়া রুম থেকে মানে আস্তে আস্তে ভিতরে আসছে। এবং এটা আমি আমার বাড়ির যে আন্টি আছে, বাড়িওয়ালা আন্টি, ওনাকে শেয়ার করে যে আন্টি আমি এই প্রবলেমটা ফেস করতেছি। আন্টি বললো যে উপরে যারা থাকে তারা এই ধরনের কখনোই কাজ করবে না, তারা সব স্টুডেন্ট, আর নতুন এরকম কেউ নেই যারা এরকম স্মোক করবে। আর আমি বললাম যে আমার, আমি যেটা বললাম যে আন্টি মনে হচ্ছে দশ বারো জন একসাথে স্মোক করতেছে, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে স্মোক করলে ধোঁয়াটা উপরে যায় বা উপরে ছাড়া হয়। বাট নর্মালি দেখলাম যে ধোঁয়াগুলো আস্তে আস্তে নিচে আসছে এবং রুমের মধ্যে ঢুকতেছে, মানে আমার রুমটা একদম সিগারেটের মানে ধোঁয়ার গন্ধে ভরে গেছে এরকম একটা অবস্থা। আমি আন্টিকে শেয়ার করলাম, আন্টি বললো না এরকম তো কিছু নেই, আমি জানাবো। আন্টি এখন জানা নাই, দেখি উপর আমিও গিয়ে মানে যোগাযোগ করলাম, বললাম যে তোমরা কি স্মোক করবে না? না না ভাইয়া, এরকম কিছুই না। ওনারা সব পরীক্ষা দিবে সামনে, সরকারি কোনো পরীক্ষার জন্য তারা রাত দিন পরে, এবং তাদের কাছ থেকে তিনি শেয়ার, তারা আমাকে এই বিষয়টা বলার পরে তিনি শেয়ার করছিল, সেটা হচ্ছে যেহেতু তারা ছাদে থাকে মানে রাত জেগেই পরে আর কি। তো আমার পরিচিত একজন আছে, নাম বলবো না, তো উনি ছাদে থাকে, উনি একদিন আমাকে বলছে যে ভাই তুমি তো এই প্রবলেম ফেস করো, আমরাও একটা প্রবলেম ফেস করি। বললাম কী প্রবলেম? আমাদের ছাদে অনেকগুলো কাজ আছে,
তো বলে কি ভাই একদিন উঠেছে যে রাত্রে 3:30 দিকে প্রত্যেকটা গাছের কে যেন পানি দিতেছে। তো প্রথমে ভাবলাম যে হয়তো বা এটা ওই আন্টি বা আঙ্কেল, পরে মাথায় আসলো যে 3:30 তো না আন্টি আসবে না আঙ্কেল আসবে। তো ওনার সাথে যে বাকি দুজন ছিল তারা করছে লাইটটা বন্ধ করে পর্দা দিয়ে আস্তে আস্তে দেখতেছে, দেখে কি যে একজন মহিলাই তার ফেস দেখা যাচ্ছে না, মানে সে আমরা নর্মালি যদি হাঁটি আমাদের শরীরটা একটু মুভমেন্ট মুভ করে যে আমি শরীর হাঁটতেছে হাত নড়তেছে, ওনার কিছুই মানে নিজে মুভ করতেছে কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট মনে হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে পাইপলাইন, এখান থেকে এখানে পাইপ যাচ্ছে, জাস্ট এভাবে পানি দেয়। ভাই এরকম অনেক কিছুই ফেস করতেছি, বাট এখন ঢাকার মধ্যে মানে এত রিজনেবল প্রাইসের মধ্যে থাকাটা খুব টাফ, তাই সহ্য করেও বিষয় থাকা হয় আর কি। বাট অনেক সময় যখন পারা যায় না তখন আমরা বাসা থেকে বেরিয়ে এসে নিচে বসে থাকি। আমি তারপর আমি বললাম যে তার মানে কি যে মাঝে মধ্যে যখন দেখেছি রাত্রবেলা আপনার নিচে যান, হ্যাঁ ভাই যখন সহ্য হয় না বা বিষয়টা সহ্য করার মতো না যে এখন মনে হচ্ছে লাইফে রিস্ক আসবে ওই মুহূর্তেই চলে আসি নিচে আসি। আর আমি ছাদে একা যাই না রাত্রবেলা, বাট অনেকদিন হবে তাও 2-3 বছর হবে আমি একবার ছাদে ছিলাম একা। তা আমার কাছে মনে হচ্ছিল যে বারবার ছাদের দরজা কেউ খুলতেছে কেউ ঢুকতেছে কেউ কথা বলতেছে হাসতেছে, আমি নিচে যখন যেতাম দেখতাম নাই।
ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাদের এখানে দেখতে পাচ্ছি নাইমুর রহমান আছেন এবং কিছু কমেন্ট পড়েন না হলে ভূত এফএম শুনবো না। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, সব মোটামুটি সবাই লিখছেন যে নাইস স্টোরি। তানভীর হাসান অভি আমাদের সঙ্গে আছেন, এমডি নাইমুর রহমান তো বললামই, সুজন আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি এমডি আসিফ মণ্ডল এবং কসাই ঘটনার সঙ্গে ভয় পেয়েছেন সেটা তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদা, এছাড়া আমাদের সঙ্গে আছেন ইউকেএস লিলি এবং ঢাকা থেকে তিনি শুনছেন রেগুলার শুনেন সেটা জানিয়েছেন। আনাস মোহাম্মদ আমাদের সঙ্গে আছেন এবং বসুন্ধরা বিশ্বাস আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, শ্রাবণ শেখ দীপি এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, তানভীর অভি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, জাহিদুল ইসলাম জাহিদ, এমডি মুন্না আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সজীব মোল্লা, আমাদের সঙ্গে আছেন এমডি নাইমুর রহমান সহ আরো অনেকে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভূত এফএম, কথা হবে আবারও আগামী সপ্তাহে। যাওয়ার আগে আমাদের একটু ইমেল অ্যাড্রেসটা বলি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radio.fm উইচ ইজ BHWTFM @radio.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা কি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা যাবে। দেশের বাইরে হচ্ছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখে পাঠাতে পারেন আপনাদের ঘটনা। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবার আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। তারা এক্সক্লুসিভলি অন FusionBD.com.